exclusively on FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
The original guru is back.
তোমার আমার প্রেমের ড্রামাটা অন্যরকম, কখনো সাত পাকে বাঁধা, কখনো অদৃশ্য সুতোর বন্ধন। দ্যাটস রাইট ডিয়ার লিসনার, ঢাকা এফএম 90.4 টিউন করে আছেন আপনি এবং এই মুহূর্তে সাথে আছি আপনাদের সবার প্রিয় আরজেতা সিনিয়া। বন্ধুরা, আজ আমাদের সাথে ভালোবাসা বাংলাদেশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আগে অনেক কিছুই জেনেছেন, আজ পুরোটা জানবেন। প্রথম জানবেন, সাধারণ মানুষ আর চিত্রনায়িকাদের ভালোবাসা কি একই রকম নাকি একেবারে আলাদা? আজ সেই ভালোবাসার গল্প থেকে কুয়াশা সরিয়ে দেবেন আপনাদের সবার প্রিয় গুরু, একেবারেতে আপনাদের রাজগুরু। অনুষ্ঠানটা শুধুই আপনাদের জন্য, এবং আজকের পুরো অনুষ্ঠান কিন্তু আপনি শুধু শুনতেই না, দেখতে পাবেন লাইভ ঢাকা এফএম 90.4 এ ফেসবুক ফ্যান পেজে, যেখানে আপনি লাইক দিয়ে আছেন এবং আমাদের সাথে লাইক দিয়ে থাকবেন। তো আর দেরি না করে জয়েন করে ফেলুন আমাদের সাথে, আর শেয়ার করুন আমাদের পোস্ট যেরকম আপনারা প্রতিদিন শেয়ার করে থাকেন, রাইট? তো আমি এই মুহূর্তে চলে যাবো একটি ছোট্ট বিরতিতে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের সাথে এসে জয়েন করে ফেলবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, এবং সেই সাথে কিন্তু ভালোবাসার গল্প নিয়ে কুয়াশা সরিয়ে দিতে থাকবেন আপনাদের সবার প্রিয় রাজগুরু গুরু। সাথেই থাকুন, এনজয় ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং সাজে।
আরে রাশেদ ভাই, এত দই মিষ্টি নিয়ে যাচ্ছেন?
বাসায় রং করাচ্ছি তো, এই খুশিতে হালকা খাওয়া দাওয়া আর কি।
বলেন কি, বাড়ি রং করানো তো সিদ্ধি ঝামেলা, সারা ঘরে ধুলা ময়লার উদাউড়ি আর রং ছড়াছড়ি।
আরে না, বাজার ইপিটুলস দিয়ে রং করাচ্ছি।
ইপিটুলস?
বাড়ি রং করার সময় ধুলো বালির ঝামেলা কমাতে বাজার নিয়ে এলো এক্সপ্রেস পেন্টিং টুলস। অটোমেটিক মেশিনে ধুলো ময়লা রং না ছড়িয়েই এখন বাড়ি রং করার কাজ হবে আরো দ্রুত আরো নিখুঁত। বিস্তারিত জানতে ফ্রি কল করুন 08000123456 নম্বরে।
একটা কথা বলি, আপনি তো ভদ্রপুরের মাইয়া, তাহলে কথা এত গম দিতেন? মুখটা ফেরেস করেন, যান ম্যাজিক দিয়ে মুখ ধুয়ে
আসেন। লবণ গুলে ম্যাজিক এক্সট্রা ফ্রেশ, দূর করে দুর্গন্ধ, আনি আত্মবিশ্বাস। ম্যাজিক ফ্রেশ মুখে ফ্রেশ কথা।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের রিং রিং সাজে।
হারানো দিনের গান শুনতে কার না ভালো লাগে, যে গান চির সবুজ।
ও রে নীল দরিয়া আমাদের দেশারিয়া,
যে গান মন ছুঁয়ে যায়।
কফি হাউসের সেই আত্মটা
এই ক্লাসিক গানগুলো শুনতে চিন করুন ক্রাউন সিমেন্ট ক্লাসিক ফেশন, রবি থেকে বৃহস্পতি সকাল 9টায় শুধুমাত্র ঢাকা এফএম 90.4।
positive. This is Tucker FM 90.4.
শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলো এই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে।
স্যার এই ফোনটা দেখেন, টপ টু বটম ফুল ভিশন ফোন,
55,000। না না, এত দামি ফোন আমি নিতে চাচ্ছি না।
স্যার আপনি ভুল দেখছেন, মাত্র 5,590 টাকা।
সিরিয়াসলি, ফুল ভিশন ফোন মাত্র 5,590 টাকায়?
শুধু তাই না, সাথে বাংলালিংকের দারুণ বান্ডেল অফার।
ঠিক তাই, এখন বাংলালিংক দিচ্ছে ফুল ভিশন ফোন সিম্ফনি G78, 9 GB ইন্টারনেট আর 300 মিনিট টক টাইম মাত্র 5,590 টাকায়। পাওয়া যাচ্ছে দেশের সবখানে, বান্ডেলের সাথে ফুল ভিশন ফোন, ইন্টারনেট সারাক্ষণ। অফারটি বিস্তারিত জানতে ভিজিট bangalink.net। This is Taka FM 90.4.
স্যার এই ফোনটা দেখেন, টপ টু বটম ফুল ভিশন ফোন,
55,000। না না, এত দামি ফোন আমি নিতে চাচ্ছি না।
স্যার আপনি ভুল দেখছেন, মাত্র 5,590 টাকা।
সিরিয়াসলি, ফুল ভিশন ফোন মাত্র 5,590 টাকায়?
শুধু তাই না, সাথে বাংলালিংকের দারুণ বান্ডেল অফার।
ঠিক তাই, এখন বাংলালিংক দিচ্ছে ফুল ভিশন ফোন সিম্ফনি G78, 9 GB ইন্টারনেট আর 300 মিনিট টক টাইম মাত্র 5,590 টাকায়। পাওয়া যাচ্ছে দেশের সবখানে, বান্ডেলের সাথে ফুল ভিশন ফোন, ইন্টারনেট সারাক্ষণ। অফারটি বিস্তারিত জানতে ভিজিট bangalink.net।
যেকোনো সময় শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা থেকে আপনার সম্পদকে রাখেন নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ সংযোগের সম্মুখীন।
ইচ্ছে হলো এই রিয়েল অরেঞ্জের টিং স্বাদে।
সব নিয়ে হাজির হয়ে যান, টিউন ইন করুন ঢাকা FM 90.4 প্রতি শনিবার ঠিক রাত 11টায়।
That's right. Hi listeners, this is me, Taya. আমি আসবো প্রতি শনিবার রাত 11টা বাজে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে। ঠিক এখানে ঢাকা FM 90.4। না না ভাই, এত প্রবলেম সলভ করতে পারবো না তো।
কাছে আসুন,
এত বিরক্ত কেন?
পাশে বসে তো কথা
বলছে। Boy, Skip Con. Hey, yo, boss, I'm letting you down, bro. all my ladies out there, this track goes out to you. Let me hear you, girl.
বন্ধুরা, আমরা একটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি। এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনার ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। বন্ধুরা, চলে যাচ্ছে একটি ছোট্ট ড্রিঙ্ক ব্রেকে, সাথেই থাকুন ঢাকা এফএম 90.4 এ। শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি ড্রিঙ্ক ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ড্রিং ড্রিং স্বাদে
ঘরে ঘরে পড়ে গেছে রাশান ভাষা শেখার হিড়ি, কারণ এই বিশ্বকাপে ভীষণের পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলেই সুযোগ পাচ্ছেন রাশিয়া যাওয়ার, আর সাথে থাকছে আরো এক্সাইটিং নানা উপহার।
স্যার, এই ফোনটা দেখেন, টপ টু বটম ফুল ভিশন ফোন,
55,000। না না, এত দামি ফোন আমি নিতে চাচ্ছি না।
স্যার, আপনি ভুল দেখছেন, মাত্র 5,590 টাকা।
সিরিয়াসলি, ফুল ভিশন ফোন মাত্র 5,590 টাকায়?
শুধু তাই না, সাথে বাংলালিংকের দারুণ বান্ডেল অফার।
ঠিক তাই, এখন বাংলালিংক দিচ্ছে ফুল ভিশন ফোন সিম্ফনি D78, 9 GB ইন্টারনেট আর 300 মিনিট টক টাইম মাত্র 5,590 টাকায়। পাওয়া যাচ্ছে দেশের সবখানে, বান্ডেলের সাথে ফুল ভিশন ফোন, ইন্টারনেট সারাক্ষণ। অফারটির বিস্তারিত জানতে ভিজিট bangalink.net।
শুনছেন ঢাকা FM 90.4।
আরে রাশেদ ভাই, এত দই মিষ্টি নিয়ে যাচ্ছেন?
বাসায় রং করাচ্ছি তো, এই খুশিতে হালকা খাওয়া দাওয়া আর কি।
বলেন কি, বাড়ি রং করানো তো হেব্বি ঝামেলা, সারা ঘরে ধুলা ময়লা উড়াউড়ি আর রং ছড়াছড়ি।
আরে না, বাড়িতে ইপি টুলস দিয়ে রং করাচ্ছি।
ইপি টুলস?
বাড়ি রং করার সময় ধুলোবালির ঝামেলা কমাতে বার্জার নিয়ে এলো এক্সপ্রেস পেইন্টিং টুলস। অটোমেটিক মেশিনে ধুলো ময়লা রং না ছড়িয়েই এখন বাড়ি রং করার কাজ হবে আরো দ্রুত আরো নিখুঁত। বিস্তারিত জানতে ফ্রি কল করুন 08000123456 নম্বরে।
স্যার, এই ফোনটা দেখেন, টপ টু বটম ফুল ভিশন ফোন,
55,000। না না, এত দামি ফোন আমি নিতে চাচ্ছি না।
স্যার, আপনি ভুল দেখছেন, মাত্র 5,590 টাকা।
সিরিয়াসলি, ফুল ভিশন ফোন মাত্র 5,590 টাকায়?
শুধু তাই না, সাথে বাংলালিংকের দারুণ বান্ডেল অফার।
ঠিক তাই, এখন বাংলালিংক দিচ্ছে ফুল ভিশন ফোন সিম্ফনি D78, 9 GB ইন্টারনেট আর 300 মিনিট টক টাইম মাত্র 5,590 টাকায়। পাওয়া যাচ্ছে দেশের সবখানে, বান্ডেলের সাথে ফুল ভিশন ফোন, ইন্টারনেট সারাক্ষণ। অফারটির বিস্তারিত জানতে ভিজিট bangalink.net। ঘরে ঘরে পড়ে গেছে রাশান ভাষা শেখার হিড়ি, কারণ এই বিশ্বকাপে ভীষণের পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলেই সুযোগ পাচ্ছেন রাশিয়া যাওয়ার, আর সাথে থাকছে আরো এক্সাইটিং নানা উপহার।
This is
Taka FM 90.4.
ঘুম ভাঙলে দুই পাশে স্বপ্ন হাসে চোখের কাছে, গরম ধরুতে মন রাঙাতে, তুমি আমি এক আকাশে
কিভাবেই জানি হোক আনন্দের কিছু গল্প। স্প্রে এবং স্টিম বাটন, সিরামিক কোটিং সোল প্লেট, কাপড়ের কোনো ক্ষতি না করে আপনাকে রাখে রেডি ফিশার আয়রন।
Dear listeners, রবি ফোরজির জন্য আপনি রেডি তো? কারণ রবিতে যে কোনো ডাটাটা কিনে জমিয়ে রাখতে পারবেন 100 GB পর্যন্ত 4G ইন্টারনেট বোনাস, আর প্রতি প্যাকে সর্বনিম্ন 100% নিশ্চিত 4G বোনাস থাকছে। বিস্তারিত robi.com.tv।
দুর্দান্ত একটা প্ল্যান করে ফেলেছি, প্রথমে পাহাড়, তারপর ঝর্ণায় ঝাপাঝাপি, শেষে সাগরে গিয়ে ডুব।
খুব এ মাসে ফ্রিজ, পরের মাসে এসি, এরপর আলমারি, আবার হানিমুন।
দূর, তুমি তো প্ল্যানটাই মাটি করে দিলা।
মাটি না, বালি করে দিলাম।
ইস্পাহানি মির্জাপুর ভালোবাসার বালি ট্যুর, ইস্পাহানি মির্জাপুর কিনলেই পাচ্ছেন প্রিয়জন সহ ইন্দোনেশিয়ার বালি ভ্রমণের সুযোগ। এছাড়াও থাকছে হাজার হাজার আকর্ষণীয় মক সহ প্রতি প্যাকে নিশ্চিত ছাড়। যাওয়ানে লাইফটা ভরপুর, যাওয়ানে ইস্পাহানি মির্জাপুর।
জমে উঠেছে সেরা রাঁধুনি 1424-এর মহামঞ্চ। প্রতি সপ্তাহে এক্সপার্টদের স্পেশাল রেসিপির সাথে সাধারণ রাঁধুনিরা দেখাচ্ছেন দেশি বিদেশি রান্নায় মুনশিয়ানা, বেকিং, সেলিব্রিটি আপ্যায়ন কিংবা পুরো একটি রেস্টুরেন্ট সামলানোর কারিশমা। এর মাঝে কে হবে সেই অসাধারণ, দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 9টায় শুধুমাত্র মাছরাঙা টেলিভিশনে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ
The original guru is back.
ভালোবাসা মানে একটু একটু অহংকার, তাই না? আবার কখনো বা কি কি যেন হয়, মানে অনেক কিছু হয়, ঝগড়াঝাটি হয়, খুনসুটি হয়, কখনো অনেকদিন কথা হয় না, আবার কখনো কম কম সময় কথা হয়, আবার কখনো মানে লং ডিস্টেন্স যেন কিরকম কিরকম লাগে। আর সেই সব ওই কিরকম কিরকম মানে যে কথাগুলো আমরা এক্সপ্লেনেশন দিতে পারি না, কোনো সংজ্ঞা করতে পারি না, সেই কথাগুলো কিন্তু এক্সপ্লেন করার জন্য, সংজ্ঞা দেবার জন্য এবং কুয়াশাটাকে সরিয়ে ফেলার জন্যই কিন্তু আমাদের গুরু, রাইট, ভালোবাসার গুরু, তিনি তোমাদের সকল শঙ্কা আশঙ্কা দূর করে দেন। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে লাইভে অলরেডি উপস্থিত হয়ে গেছেন, মানে ফেসবুক লাইভে এবং আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস, যিনি তার ভালোবাসার কথা আজকে বাংলাদেশকে জানাবেন, পুরো বাংলাদেশকে গ্যারান্টেড, এবং বাংলাদেশের পাশাপাশি কিন্তু আমাদের দেশের বাইরের বন্ধুরাও আমাদেরকে শুনতে পাবেন বিভিন্ন মাধ্যম থেকে, আমাদেরকে রাইট ইন্টারনেটের মাধ্যমে শুনতে পারবেন। এবং গুরু কিন্তু সেই কুয়াশাটাই সরিয়ে দিবেন, যে গল্পগুলো আপনারা বেশ কিছু গল্প শুনেছেন অপু বিশ্বাসে, চিত্রনায়িকা অপু বিশ্বাসে, কিন্তু থাকে না কিছু গল্প অজানা, বা সব গল্প আসলে সবসময় বলা হয় না, কিন্তু আজ সেই অজানা গল্পগুলো, সেই অজানা কথাগুলো, সব কথাগুলোই কিন্তু অপু বিশ্বাস ভালোবাসা বাংলাদেশে আপনাদের সবাইকে জানাবেন। আসলেই চিত্রনায়িকার ভালোবাসা আর সাধারণ মানুষের ভালোবাসা কতটা এক, কতটা ভিন্ন, ভালোবাসার সেই কি বলবো বন্ধুত্বগুলো, মুহূর্তগুলো কি আসলে খুব বেশি আলাদা, সেই সব কথাগুলোই আজকে শেয়ার করবেন। তাই কোথাও কিন্তু যাওয়া যাবে না, গুরু এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস আমাদের সামনেই বসে আছেন। বাট তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ইন্টারনেট সম্পর্কে কিছু কথা, বিকজ আপনার বাসা ইন্টারনেট না থাকলে কিন্তু আপনি এই মুহূর্তে আমাদেরকে খুব ভালো করে শুনতে পারবেন না, কারণ যাদের যাদের এখানে টিউন করতে পারছেন না, যারা তাদের জন্য হচ্ছে এই সুযোগটি। সো আমরা যে উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ, এবং ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি। এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। ওয়েল ফেসবুকে আমরা একটা পোস্ট করেছি, সেই পোস্টটা বেশি বেশি শেয়ার করলেও কিন্তু পাচ্ছেন অনেক বড় একটি সুযোগ। পাশাপাশি আপনারা চাইলে আমাদেরকে টেক্সট করতে পারেন 16260 এই নম্বরে, যে চিত্রনায়িকা উপবিশ্বাসের কাছ থেকে আপনারা কী শুনতে চান, আপনাদের আমাদের কী শুনতে কেমন লাগছে সব কথা জানান। উপস্থিত আছি আমি তাসমিয়া, আপনাদের গুরু এবং বাংলাদেশের এই সময়কার অন্যতম সুন্দরী অভিনেত্রী, চিত্রনায়িকা, সিনেমা জগতের ডায়মন্ড অপু বিশ্বাস। তো চলে যাচ্ছে ছোট্ট একটা গানে, রাতভর আমরা শুনবো সম্রাট মুভি থেকে রাতভর গান, ইমরানের কণ্ঠে। সাথেই থাকুন এবং হ্যাঁ, কোথাও যাওয়া যাবে না, এনজয় ভালোবাসার বাংলাদেশ।
সারা রাত ভর চোখের ভেতর স্বপ্নে তোমার গুনা, নেমে আসে ভর তাকে তবু হাওয়ায় হাওয়ায় জানা শোনা। সারা রাত ভর চোখের ভেতর স্বপ্নে তোমার নেমে আসে ভর তাকে তবু হাওয়ায় হাওয়ায় জানা শোনা। মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হবে যাই আমি সে কোন কল্পনা, আমি তোমার হবে যাই আমি সে কোন কল্পনা। ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে, ছুঁয়েছ হৃদয় আমার প্রেমের আবির মেখে, ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে। তুমি আসো ভাবনাতে ওটাই একটু অল্প না, আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না, আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না। সময় তোমাকে দেখে দেখে আবিগি হোক না জীবন সুখেরই গল্প লেখে, উড়িয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে আবিগি হোক না জীবন সুখেরই গল্প লেখে। শুধু তোমায় আমি কাজাই এমনের সব কল্পনা, আমি তোমার হতে চাই এখানে সে কোনো গল্প না, আমি তোমার হতে চাই এখানে সে কোনো গল্প না। সারা রাত ভর চোখের ভেতর স্বপ্নে তোমার না ঘুমা, নেমে আসে ভর তাকে তবু হাওয়ায় হাওয়ায় জানা শোনা। তুমি দেখাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই এখানে সে কোনো কল্পনা,
আমি তোমার হতে চাই, এটা নিশ্চয় কোনো গল্প না।
ভালোবাসার বাংলাদেশ
The original Guru is back.
কষ্টের তীব্রতায় পড়েছে আমায় লালন, হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন, কোথা হারালো সবাই বলে ওই আকাশে আছে, দেখো পাবে তোর নাম ভক্ত মাঝে, রাতের তারা আমায় কিছুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে মা, তোরে তারা রাতের তারা মাকে জানিয়ে দি, দেখি আর কাঁদতে পারি না।
আপনারা শুনছেন মা বাই জেন ভালোবাসা বাংলাদেশ অনুষ্ঠানে তাসমি আছি, এবং সেই সাথে কিন্তু আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়ে গেছেন বাংলাদেশের অন্যতম সুন্দরী অভিনেত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি তার ভালোবাসার কথা আজকে ভালোবাসা বাংলাদেশ ঢাকা এফএম স্টুডিওতে আপনাদের সবাইকে জানাবেন। তার ভালোবাসার না জানা কথা, ভালোবাসার অভিজ্ঞতার কথাগুলো জানার জন্য টিউন করে থাকুন ঢাকা এফএম 90.4। কিছুক্ষণের মধ্যেই আবারও আসছি।
বিষাদের অভয়ারণ্যে ভয় প্রভু পাই, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, যে দেখো পাবে তোর নক্ষত্র মাঝে।
ভালোবাসার বাংলাদেশ
The original Guru is back.
অবশেষে প্রতীক্ষার পালা শেষ করে বৃহস্পতিবারে ঢাকা এফএম এর বিশেষ আয়োজন ভালোবাসা বাংলাদেশ শুরু হতে যাচ্ছে। ইনফ্যাক্ট শুরু হয়ে গেছে রাত 11টা বাজতেই, কিন্তু আজ আমাদের যে বিশেষ অতিথি, সকলের খুব 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 পরিচিত মুখ, বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ভালোবাসার কথা বলতে। আজ হয়তো আমরা এমন কিছু ভালোবাসার কথা শুনবো যা আগে কখনো শোনা হয়নি। আজ এমন কিছু ভালোবাসার কথা জানবো যা আগে কখনো জানা হয়নি। ভালোবাসার পর্দা উন্মোচন করবে গুরু। আর প্রথমে ধন্যবাদ জানাতে চাই অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সাহস করে ভালোবাসার কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন। কেমন আছেন, কেমন লাগছে?
অনেক ভালো আছি। ফার্স্টলি বলি লেট হ্যাপি ভ্যালেন্টাইন।
লেট হ্যাপি ভ্যালেন্টাইন, যদি আমি গতকাল আপনাকে জানিয়েছি।
বাট আজকে আমি ঢাকায় ফিল্ম
90.4
আমি সেই সুস্থতাতে শোনালাম।
থ্যাংক ইউ অপু। প্রথমে যেই প্রশ্নটি করতে চাই কিংবা আপনাকে ধন্যবাদ দিতে চাই, সেটি হচ্ছে আমজনতার মনে সাধারণত একটি প্রশ্ন থাকে কিংবা একটি ধারণা থাকে যে সেলিব্রিটি যারা, তারকা যারা, তারা প্রকাশ্যে ভালোবাসার কথা বলতে পারে না কিংবা বলার সাহস থাকে না। তা আমি যখন আপনার সাথে যোগাযোগ করেছিলাম আপনি রাজি হয়ে গিয়েছিলেন, এবং একবারের জন্য আপনি মানে বলে না যে দ্বিধান্বিত যে বোধ সেটা একবারের জন্য ছিল না। এই যে সাহসটি দেখিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই সাহসটি কি মানে ভালোবাসেন এই শুদ্ধতার কারণেই?
অ্যাকচুয়ালি আমরা তো ফিল্মের মানুষ, আমরা প্রত্যেকটা সিনেমাতে আমাদেরকে ভালোবাসার কথা বলতে হয়, যার কারণে আমাদের রিয়েল ভালোবাসাটা বললেও না পাবলিক মনে করেন যে এটার মধ্যে কোনো একটা অ্যাক্টিং লুকিয়ে আছে,
এটাও তো ফিল্মি ফিল্মি
ভাব চলে আসে, যার কারণে হয়তো বা অনেকে এখান থেকে বিরত থাকে। বাট আমার লাভ স্টোরিটা এমন জায়গায় মোড় নিয়েছে যে আমার থেকে দর্শকরা এখন আমাদের ভালোবাসার প্রতি বেশি এক্সাইটিং, যে ওরা আরো ভালো থাকুক, ওদের ভালোবাসাটা যেন আরো মজবুত হয়, যার কারণে আমার সাহসিকতাটা এসেছে যে হ্যাঁ রিয়েল লাভটা বলা উচিত।
থ্যাংক ইউ। আর আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলি, ইতিমধ্যে আমাদের যে অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ ঢাকা এফএম এর, সেখানে ফেসবুক লাইভ চলছে এবং পুরো অনুষ্ঠানটি অর্থাৎ অপু বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আজ গুরুর সামনে বসে আছে, ভালোবাসার কথা যতক্ষণ পর্যন্ত আজ আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ফেসবুক লাইভটি থাকবে। অপু, প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে 2006 সালে আপনার প্রথম চলচ্চিত্রে পদার্পণ হয় কাল সকালে চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্র আসার ঘটনাটা একটু জানতে চাই।
তখন আমি অ্যাকচুয়ালি ক্লাস 9 এ পড়তাম।
আচ্ছা।
আমি আসলে অনেক ছোট ছিলাম, আমার ছোটবেলা থেকে আমি যেহেতু ডান্স করতাম, বেসিক আমার ডান্সের ইচ্ছেটাই ছিল, তো ওইখান থেকে মানে ছলনার বসে লাস্ট চ্যানেলাইজ সুপারস্টার যে হয় ওইখানে কয়েকটা ফ্রেন্ড মিলে আমাকে জোর করে ছবি টবি উঠিয়ে ওই ঠিকানা অনুযায়ী পেপার কাটিং দিয়ে আমি পাঠানো হয়। আলটিমেটলি হয় কি যে ওদের প্রসেস অনুযায়ী হইতে হইতে 15-25 লাস্টে টপ 10 অব্দি চলে আসে। টপ 10 আসার পর যেটা হয় যে মানে ইন্ডিভিজুয়ালি তারা তাদের মতো করে গ্রুমিং করবে, যেটা আমার ফ্যামিলি থেকে চায় না যে না আমরা তাকে পাঠাবো না, কারণ অনেক ছোট মানুষ।
আমি তো বগুড়াতে থাকি।
হ্যাঁ, বগুড়াতে থাকতাম, পড়াশোনা চাপ ছিল। বাট যেটা হয়েছিল কি, ওদের কিছু সুন্দর সুন্দর ফটোশুট ফটো ছবিগুলো আমার কাছে ছিল, তো একজন মানুষকে আমি থ্যাংকস জানাই, সেটা হচ্ছে গিয়ে আহসান আহমদ মিনু, আমি যাকে মামা বলে ডাকি, উনি আমার এই ছবিটা নিয়ে গিয়ে আমজাদ আঙ্কেলকে দেখালেন। দেখানোর পর বললেন যে আচ্ছা ঠিক আছে, কাল সকালে সিনেমার বেসিক্যালি মেইন নায়ক নায়িকা যেটাকে বলে পাত্রপাত্রী, সেটা হচ্ছে ফেরদৌস ভাই এবং শাবনূর আপু, তো তাদের একটা ছোট্ট ক্যারেক্টার প্লে করতে হবে, সেটা হচ্ছে গিয়ে বান্ধবী ক্যারেক্টার। যদিও এখন হয়তো বা আমার ব্যস্ততা বা আমার কাজের পরিপ্রেক্ষিতে অনেকেই বলেন যে গেস্ট অ্যাপিয়ারেন্স, আসলে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল না, সেটা আসলে একটা ছোট্ট ক্যারেক্টারই ছিল। তো ওইখানে করার পর তো আবার পড়াশোনার ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, এরপরে যেটা হয় যে কাল সকালের পর ও আমার ছেলে একটা মুভি ইমপ্রেস, যেটা ছানালয়ের, ওই সিনেমাটা ছিল, ওতে ওটার পাত্রপাত্রী ছিলেন হচ্ছে পপি আপু ছিলেন, কাঞ্চন ভাই ছিলেন, তো ও পপি আপু ও আমার ছেলের মানে ওনার একটা টেস্ট টিউব বেবি হয়, সেটার যে ছেলেটা থাকে তার একটা পেয়ার, দ্যাট মিন্স ওটাও একটা ছোট ক্যারেক্টার ছিল। এরপরে দেখতে দেখতে আমি তো
মানে ব্যাক টু ব্যাক দুটো চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী,
একদম পার্শ্ব অভিনেত্রী। এরপরে যেটা হলো যে হঠাৎ করে আমার কাছে আসলেন, তখন আমি অ্যাকচুয়ালি ক্লাস 10 এ পড়ি, ক্লাস 10 এ পড়লাম, ক্লাস 10 এ পড়ার পর যেটা হয় যে 3 মাসের যে একটা ব্রেক টাইম থাকে এসএসসি, তখন হচ্ছে কোটি টাকার কাবিন ওই মুভিতে চাচ্ছিলেন একদম ফ্রেশ লুক, যেহেতু তারা ক্যামেরার একটা ব্যাপার থাকে, ওইখান থেকে জানলেন যে ঠিক আছে অপু বিশ্বাস একটু ভালো কাজ করছে, তখন কোটি টাকার কাবিনে আমাকে ডাকা হয়, আমি কোটি টাকার কাবিন মুভিতে কাজ করি, ওটা আমার এন্ট্রি।
আচ্ছা, পরবর্তীতে যাকে নিয়ে আজ আসলে মূলত কথা হবে কিংবা ভালোবাসার যে পর্দা উন্মোচন হবে যে মানুষটিকে নিয়ে, সেই মানুষটির সাথে প্রথম চলচ্চিত্র কোনটা, অর্থাৎ আমি সরাসরি বলি মানে কোনো ধরনের ভণিতা না রেখে সরাসরি, শাকিব খানের সাথে প্রথম চলচ্চিত্র কোনটি?
কোটি টাকার কাবিন প্রথমেই বিয়ের ছবি করে ফেলছে, কোটি টাকার
কামাই প্রথমেই বিয়ে হয়ে গেছে, ভালোবাসা তো প্রথম চলচ্চিত্রে হয়ে গেছে। আচ্ছা, ওই মুহূর্তে শাকিব খানের প্রতি আপনার অনুভূতিটি কেমন ছিল? বিকজ আপনি পার্শ্ব অভিনেত্রী থেকে মূল চরিত্রে অভিনয় করছেন।
আসলে অভিনয়ের চরিত্রটা এখন বুঝতে পারছি যে ওটা পার্শ্ব ছিল, এটা মেইন ছিল। আমার কাছে মনে হতো যে আমি কাজ করছি সিনেমায়, সাথে আর অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, বড় বড় আর্টিস্ট আছেন, তাদের সাথে কাজ করতে পারছি, ওই ফিলটা ছিল। আর শাকিবের সাথে ব্যাপারটা ছিল কি, আমি তো বেসিক্যালি ওইভাবে একটু কনজারভেটিভ ফ্যামিলি মানুষ ছিলাম, আমার মা আমাকে ভীষণ ভাবে টেক কেয়ার করতেন, যার কারণে আমি ওইভাবে কোনো ফ্রেন্ড সার্কেল বা কারোর সাথে গড়ে উঠতে পারিনি। তো ফার্স্ট যেটা হয়েছে যে একটা সিনেমাতে যে রোমান্টিক সিনগুলো হয়, রোমান্টিক ডায়লগগুলো হয়, তখন আমার কাছে এই কথাগুলো মনে হতো কি যে এটা আমারই ডায়লগ, আমি দিচ্ছি, মানে ইটস এ মুভি বা ইটস এ মানে কি বলে একটা ক্যারেক্টার প্লে করতে হচ্ছে, এই ফিলটা পুরোপুরি আর কি হয়ে ওঠেনি আমার ভেতরে। তখন থেকে আসলে একটু মনের ভিতরে একটু ভালোবাসা।
প্রথম চলচ্চিত্রে কি তাকে দেখে ভালো লাগা কিংবা ভালোবাসা এরকম কি কোনো অনুভূতি হয়েছিল নাকি?
হ্যাঁ,
প্রথম চলচ্চিত্র থেকে
বললাম না যে আমার কাছে মনে হতো না যে আমি কোনো ক্যারেক্টার প্লে করছি, আমার কাছে মনে হতো যে
এটা কেন, মানে সে মেগা স্টার, অনেক বড় নায়ক, এ ধরনের কোনো অনুভূতি ছিল যে না?
না না না, আমার কাছে বললাম না যে ওরকম কিছু ছিল না, বাট একটা ডায়লগের মধ্যে ফিল কাজ করতো আমার, আমি তোমাকে ভালোবাসি। আমার কাছে মনে হতো হয়তো এটা আমাকে সেই বলে ফেলছে, ক্যারেক্টার প্লেনিং, মানে ক্যারেক্টার প্লে প্লেইং ব্যাপারটা আমি বুঝতে পারি না।
তার পক্ষ থেকে কেমন সাড়া থাকতো, মানে অ্যাজ এ কো-আর্টিস্ট হিসেবে শুধু আপনাকে ট্রিট করতো নাকি?
না, সে একজন অ্যাজ এ কো-আর্টিস্ট হিসেবে অনেক ভালো, নতুনদের প্রতি তার ভীষণ ফ্যাসিনেশন যে তারা ভালো কাজ করুক, কারণ অলওয়েজ শাকিব খান একটা কথা বলেন যে নতুনরা লাইক কি বলে বুঝে উঠতে পারে না, একটা সময় আমিও নতুন ছিলাম, যার জন্য নতুনদের প্রতি খুব ফ্যাসিনেশন থাকে যে তারা ভালো কাজ করুক। ইনফ্যাক্ট সে দাঁড়িয়ে থেকে একদিন শেখায় নাই।
আচ্ছা, আনুষ্ঠানিকভাবে ভালোবাসার যাত্রাটা শুরু হয় কিভাবে? এটা তো প্রথম প্রথম একটা অনুভূতি ছিল, ডায়লগ দিতে দিতে মনে হতো যে না এটা হয়তো আমারই ডায়লগ, বাট আনুষ্ঠানিকভাবে কখন আপনি ফিল করলেন যে না আমি প্রেমে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যাবে না, এই ধরনের কথাগুলো বাস্তবিক অর্থে আপনিও মনে ধারণ করছেন, একদম ট্রুলি কবে থেকে ভাবতে শুরু করলেন?
কোটি টাকার কামিন মুভিটা যেদিন শেষ হয়ে গেল, আমি বগুড়া চলে গেলাম, তখন আমার কাছে মনে হলো যে
আচ্ছা ছোট একটা প্রশ্ন শুধু, কোটি টাকার কাবিন যখন আপনি করছিলেন তখন শাকিব খানকে আপনি কি বলতেন, আপনি করে? আচ্ছা হ্যাঁ, তারপর
আপনিও বলতাম, ভাইও ডাকতাম।
আচ্ছা ঠিক আছে,
বাট যখন হল ও মানে যখন আমি কোটি টাকার কাবিনটা শেষ করলাম, ব্যাক টু বগুড়া চলে গেলাম, তখন আমার খুব ফিল হতো যে সামথিং মিসিং, কাউকে ফিল করছি, অনেক গ্যাপ মনে হতো যে শুটিংটাই ভালো ছিল, আবার মনে ফিরে যায় আবার শুটিং হোক কেন হচ্ছে না। তখন আমার কাছে মনে হলো যে আমি কি কাউকে লাভ করে ফেললাম, বাট পুরোপুরি ভালোবাসাটা না সত্যি আমি ফিল করে উঠতে পারিনি।
আচ্ছা,
বাট মিসিং মনে হতো, ব্যাডলি মিসিং মিসিং ছিল।
আচ্ছা, সে ব্যাডলি মিসিং পুরোপুরি কবে ভাবলেন যে না আমি রিয়েলি আমি ওকে ভালোবাসি? এবং
এটার পরে যেটা হলো যে কোটি টাকার কাবিনের পর আমার ফ্যামিলি থেকে আমাকে ইন্ডিয়ায় নিয়ে গেলেন, কারণ আমার আমার একটু চলাফেরা অ্যাটিটিউডগুলো একটু ডিফারেন্ট দেখছিলেন তারা। তখন তারা বললেন যে থাক, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি যেহেতু ম্যাক্সিমাম আমার আমার মেজো বোনের বিয়ে হয়েছে ইন্ডিয়াতে, তো বলে যে তুমি ইন্ডিয়া চলে যাও, পড়াশোনা করো, নতুন করে পড়াশোনা শুরু করো, পড়াশোনার বাইরে আমরা আর কিছু চাই না, তুমি না শিখেছো করেছো, সিনেমার প্রতি একটা সবকিছু হয়ে গেছে, তো তুমি এখন পড়াশোনার প্রতি মনোযোগ হও, এটা আমাদের চাওয়া, তোমার চাওয়া পূরণ করেছো, আমাদের চাওয়া পূরণ করো। সেসব নিয়ে মাথায় চিন্তা করে ইন্ডিয়াতে গেলাম, বাট ইন্ডিয়াতে যাওয়ার পর যেটা হলো যে শাকিব কিন্তু আমার সাথে যোগাযোগ, কারণ আমার ফোন ছিল না, বাট আমি বুথ থেকে তাকে ফোন করতাম, হ্যাঁ টেলিফোন বুথ থেকে, কারণ আমার কাছে ফোন ছিল, ওটা কানেক্টিং দেখে মা ফোনটা আর কি নিয়ে নেয়, নিয়ে নেওয়ার কারণে আমি ইন্ডিয়াতেও গেলাম।
মাকে কিছু বুঝতে পেরেছিল
যার জন্য সিনেমা থেকে আমাকে নিয়ে গিয়েছে। এরপরে যেটা হলো যে আমার বুথ থেকে তাকে ফোন করতাম, একটা পর্যায়ে আমি তাকে বললাম যে তুমি চলে আসো এখানে, এবং আমি বলার সঙ্গে সঙ্গেই তখন সে একটা সিনেমার শুটিং করছিল রসের বাইদানি, স্বপ্নরা পুছিলেন, ওই সিনেমার মধ্যে 5 দিন শিডিউল মানে মাইনাস করে ইন্ডিয়াতে চলে আসে।
ইন্ডিয়াতে চলে আসে?
হ্যাঁ ইন্ডিয়াতে চলে আসে। ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে সে বাই রোড গেছে, শাকিব খান ঢাকা থেকে লালমনিরহাট যাকে বলে পাটগ্রাম, হয়তো বা মানে উত্তরবঙ্গের লোকেরা
চিনতে পারবে,
ওইখানে কিন্তু সে বাই রোডে গেছে,
বাই রোডে গিয়ে দেখার জন্য।
হ্যাঁ, তখন আই ফিল যে মানে আমি হয়তো তাকে লাভ করে ফেলছি বা সে আমাকে লাভ করে ফেলছে।
আচ্ছা একটা প্রশ্ন, আপনি যখন চলচ্চিত্রে আসলেন তার অনেক আগে থেকেই শাকিব ছবি করছে?
হ্যাঁ, 12 বছর হয়ে গেছে, 12 থেকে 15 বছর।
সেই সুপারস্টার যখন বাই রোডে একজন নতুন নিউকামারই বলা যেতে পারে, তখন পর্যন্ত
এক থেকে দেড় মাসের পরিচয়,
মানে না আমি একটু মানে ভদ্রতা দেখাই মাইন করে বসে, আসল আপনিও তো মানে মেগা স্টার, তো সেক্ষেত্রে হয়তো বলতে পারেন যে গুরু কিরকম আমাকে বলতে গেল, বাট মানে আপনার সাথে কথা বলে রিয়েলি খুব ভালো লাগছে, মানে এত বড় একজন স্টারের সাথে কথা বলছি কিন্তু কোনো অহমিকা কিংবা কোনো অহংকার আপনার ভিতরে আমি দেখছি না এখন পর্যন্ত। তো তখন কি একবারও মনে হয়নি যে শাকিব খানের মতো নায়ক আমাকে দেখার জন্য, আমার মতো একজন নতুন স্টার মানে নতুন একজন অভিনেত্রীকে দেখার জন্য অথবা তার সাথে কথা বলার জন্য এত দূর থেকে চলে আসছে, মানে খটকা লেগেছে কিনা কখনো?
আসলে খটকাটা আমার তখনই লাগতো যদি আমি ইউজড বা প্রুফ থাকতাম যে হয়তো বা আমার আরো কারোর সাথে প্রেম ছিল, তারা এরকম করেছে, তখন আমি মানে ডিভা কি বলে
পার্থক্য করতে
পার্থক্যটা মানে বুঝতে পারতাম, বাট যেহেতু আমার লাইফে ফার্স্ট আমার এগুলো খুব ফিল হয়েছে যে আসলেই তো এত বড় একজন সুপারস্টার সে আমার জন্য এখান থেকে ছুটে চলে আসছে, তো ডেফিনেটলি সে আমাকে
আশা পর কি হলো তারপর কিভাবে দেখা কি হলো
এরপর যেটা হয়,
এই কথাগুলো তো আগে কেউ কখনো জানেনি মনে হয়,
না ওইভাবে সুযোগ হয়ে
ওঠেনি, তার মানে আজকে ঢাকা এফএম আপনাকে সে সুযোগ দিচ্ছে ভালোবাসার সব বলার,
না সুযোগ দিচ্ছে যে বড় কথা, আমিও বলতে চাই যে আমার ভালোবাসার গভীরতা আসলে কতটুকু,
ডেফিনেটলি আমরাও চাই।
তারপর সে ওখানে যায় আর আমাকে এগুলো টোটাল হেল্প করে আমার মেজো বোন এবং আমার মেজো বোনের হাজবেন্ড, তারা দুজন মিলে তাকে তাকে রিসিভ করা হয়, এবং এটা ছিল শিলিগুড়ি দার্জিলিং, ওইখানে একটা অ্যাপোলো একটা হোটেল ছিল, ত্রিস্তা হোটেল, ওইখানে শাকিব উঠলেন। তারপরে আমার মা জানতেন না, আমার মাকে যেটা ফাঁকি দেওয়া হতো সেটা হচ্ছে যে বলা হতো যে অপুকে ভর্তি করানো হবে, তার জন্য আজকে টিচারের বাসায়, তারপরে হচ্ছে দাদা বলতো যে মানে আমি আমার দুলা ভাইকে দাদা ডাকি, দাদা বলতেন যে আজকে মা অপুকে নিয়ে আমাদের পিকনিক আছে ঘুরতে
যাবো, মানে দিদি এবং জামাই বাবু মাকে টুপি পরালো
একদম লিটারালি, কারণ তারা আমাকে অসম্ভব লাভ করে, আমি কান্না করতাম বা আমি একটু জেদ করতাম সেটা তারা দেখতে না পারে, আচ্ছা ঠিক আছে আমরা আছি, মানুষ মাত্রই প্রেম ভালোবাসা হতেই পারে, আর একসাথে এতদিন ওরা কাজ করছে সবকিছু মিলে তারা আমাকে সাপোর্ট করেছে।
আচ্ছা তারপর আসার পর
আমরা ফার্স্ট ডে যেটা হলো যে ফার্স্ট ডে আমরা দার্জিলিং ঘুরতে গেলাম আমি আর শাকিব, দার্জিলিং ঘুরতে গিয়ে একটা মজার একটা কাহিনী ঘটে গেল, সেটা হচ্ছে দার্জিলিং যাচ্ছি, যেতে যেতে কেউ যদি দার্জিলিং যেয়ে থাকে তো সেবক রোড দিয়ে যেতে হয়, সেবক রোডে যেতে একটা বড় একটা মন্দির পড়ে কালী মন্দির, শিব মন্দির, অনেকটা লম্বা সিঁড়ি দিয়ে যেতে হয়, তো ওইখানে দাঁড়ালাম আমি শাকিবকে আগে থেকে অবশ্য বলে আসছিলাম যে এখানে একটা মন্দির থাকে অনেক সুন্দর, এই যে তো ওর ভীষণ কিউরিয়াসিটি যে আচ্ছা ঠিক আছে মন্দিরে যায়, তো যেটা হলো আমি আর শাকিব নামলাম ওইখানে যথারীতি নেমে, তারপরে আমরা মন্দিরে গেলাম, ওই দিন আবার একটা মানে মারোয়ারি বেবি হচ্ছে মুখে ভাত হচ্ছিল, তো ওইখানে ওরা কিছু রেস্ট্রিকশন যে মানে তোমরা কারা, তো হুট করে শাকিব এবং আমরা বলে ফেললাম আমাদের হাজবেন্ড ওয়াইফ, তো বলছে হাজবেন্ড ওয়াইফ তো সিদন নাই কেন,
মানে হাজবেন্ড ওয়াইফ এই শব্দটি কি বললো আপনি,
আমি শাকিব আমার দুজন মিলে, শাকিব বললো আচ্ছা মানে আমরা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, তা আমিও বললাম হ্যাঁ হ্যাঁ ঠাকুর মাসে জিজ্ঞেস করছিলাম, তো পরে শাকিব বলছে ও পুরুত মাসে বলছে যে এই তোমরা হাজবেন্ড ওয়াইফ তো তোমার স্মৃতিতে সিদুর নাই কেন, তুমি হিন্দু না, তো শাকিব বলছে যে মারোয়ারি আমরা, তো বলছে সিঁদুর দেওয়া উচিত, পরে চাল লাগানো কিছু সিঁদুর থাকে ইন্ডিয়াতে পরে ওইটা আমার আমার কপালে পরাই দিল, এবং শাকিব এবং আমরা ভীষণ এনজয় হলাম যে ভাল লাগছে।
আচ্ছা
তো পরে যেটা হলো যে আমরা ওইখানে কিছুক্ষণ থাকলাম, বেশ হ্যাপি, আমরা দার্জিলিং গেলাম ঘুরলাম, দার্জিলিং থেকে আসার পথে আমাদের গাড়িটা একটু নষ্ট হয়ে গেল, পরে আমি আমার দাদাকে জানালাম, বেসিক্যালি গাড়ি নষ্ট হয় না, আমার শাকিবের টার্গেট ছিল যে আচ্ছা আমরা কোনোভাবে ফ্যামিলি থেকে মিসিং হয়ে একদিন আমাদের মতো করে কাটানো যায় কিনা,
ব্যক্তিগত জীবনেও ফিল্মি ফিল্মি একটা টাচ আছে, মানে ফিল্ম থেকে বের হওয়া যায় না আসলে,
আসলে ফিল্ম কিন্তু ব্যক্তি জীবনেরই একটা চিত্র যেটাকে আমরা পর্দায় দেখি, তো পরে যেটা হলো আমার দাদা বেসিক্যালি ওদের গাড়ির বিজনেস, তো পরে ওরা বলে যা তোমরা যেখানে আছো থাকো আমি এক্ষুনি গাড়ি পাঠাচ্ছি, এবং আমরা প্রত্যেকটা জায়গা থেকে নিজের গাড়ি পাঠাতে পারো, আর যাকে বলে আর নাটক করে কিলাম বলে গাড়ি ঠিক হয়ে গেছে, এই কথা বলে পরে আমরা আবার ব্যাক করলাম শিলিগুড়িতে, পরে একদিন শপিং করলাম, একদিন হচ্ছে গিয়ে আকসার একটা মুভি রিলিজ হয়েছিল ওই সময়, আকসার ইমরান হাশমি, ওইটা আমি আর শাকিব বিশ্বজিৎ সিনেমা হলে দেখতে গেলাম, তারপরে যখন শাকিব যাচ্ছিল আমি আসলে অতটা ফিল হয়নি, বাট খারাপ লাগছিল, বাট শাকিব
ঢাকা পৌঁছানোর পর আমাকে যখন ফোনে বললো যে উপু, আমার মনে হলো যে আমি আমার শরীরটা নিয়ে বাংলাদেশে ফিরছি, আমার জন্য কি জিনিসটা তোমার কাছে রেখে আসছি, ওই কথা থেকে না আরো খুব বেশি তার প্রতি দুর্বলতা বা আসলে হয়তো বা এটাই ভালোবাসা।
তখন পর্যন্ত সরাসরি তো মুখ ফুটে বলা হয়নি,
আমরা কিন্তু আজও অব্দি কেউ কাউকে বলিনি যে উই উইল লাভ মি বা উই উইল ম্যারি মি বা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, এই কথাটা কিন্তু কখনোই আমরা বলিনি। বাট আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসছি।
তারপরে ফিরে আসার পর কিংবা মা কি জেনেছিল?
এরপরে যেটা হলো যে আমি 10-12 দিন থাকলাম, থাকার পর আমি টোটালি একদম রিভার্স হয়ে গেলাম। আমি বললাম যে না, আমি ওখানে আমার রেজাল্ট বেরিয়ে গেছে SSC, আমি ভালো রেজাল্ট করেছি, তখন আমার একটা পয়েন্ট হয়ে গেল। আমি তো না, আমি বাংলাদেশে যাবো, ভালো আমি যেহেতু SSC দিয়েছি, আমার সায়েন্স ছিল, ভালো রেজাল্ট করেছি, আমি কলেজে ভর্তি হবো, দ্যাট মিন্স আমার বাংলাদেশে থাকার ইচ্ছা। তারপরে কলেজে ভর্তি করে দেওয়ার পর আমি জিত করলাম যে আমি তখন সাকিবকে বললাম যে তুমি সিনেমা পাঠাও, তাহলে তো আমি তোমার কাছাকাছি যেতে পারবো। তখন আর কি এটা আসলে সাকিবকে কি বলবো, থ্যাংকস দিগজল ভাই, উনি পরেন পরপর 3টা ছবি আমাকে সাইন করালেন, যেটা চাকচু, পিতারাসন এবং দাদিমা, এই 3টা ছবি কোটি টাকার কাবিনের পর ওনার ঘর থেকে 3টা ছবি করলাম, মানে 4টা ছবি মোট করলাম। তখন থেকেই আর কি বেশ কাছাকাছি থাকা শুরু হয়ে গেল সাকিবের সাথে।
আচ্ছা, এই 3টে ছবির ক্ষেত্রে যতটুকু আমি জানি, আপনার আপনাদের বিয়ে হয় 2008। এই এত দ্রুত ঘটনা, 2006 আপনার প্রথম চলচ্চিত্রের পদার্পণ, তারপর দার্জিলিং এ যাওয়া, ঢাকাতে আসা, কোটি টাকার কাবিন থেকে 4 ছবি এবং পরপর 3টে ছবি করা, দাদিমা পর্যন্ত। বিয়ের সিদ্ধান্তটা কিংবা বিয়েটা আসলে কিভাবে হলো?
আসলে আমি বা সাকিব আমার দুজনেই খুব ঘুরতে চাইতাম, যেখানে বিশাল বড় দেওয়াল হয়ে দাঁড়াতো আমার মা। একটা সময় সাকিবের সাথে খুব মানে মার একটু ছোট্ট কথা কাটাকাটি হয় যে এইভাবে আমি ঘুরতে দিব না আমার মেয়েকে, এইভাবে ঘোরার নিয়ম নাই, দরকার পড়লে সে টাচ করবে না।
আচ্ছা, ইতিমধ্যে কি আপনার ফ্যামিলির ব্যাপারটি জেনে যায় যে আপনার
সাথে কিছুটা আনটাচ করতে পারে? হ্যাঁ,
আচ্ছা,
কিছুটা আনটাচ করতে পারে, কারণ রাতে কথা বলা, আমার চলাফেরার মধ্যে একটু অন্যরকম অস্থিরতা, সবকিছু মিলে আনটাচ করে, যাই হোক পুরোপুরি আনটাচ করতে পারেন, পরে বলেন যে এভাবে হবে না। তখন সাকিব বলে তাহলে কিভাবে হতে পারে? তো মার ধারণা যে বিয়েটা অ্যাটলিস্ট কখনোই করবে না, কারণ দুজন দুই রিলিজন, তো এইখানে এই রিলিজনের মধ্যে তো ইম্পসিবল। মা ওই ক্লাসে যাই থেকে বলে ঠিক আছে তাহলে তোমরা বিয়ে করে ফেলো, যদি তোমরা বিয়ে করে ফেলতে পারো তাহলে আমি আসলে এর আশপাশেও থাকবো না। তো এই কথা বলার পর সাকিব বলে আচ্ছা ঠিক আছে, আপনি নিজেকে বিয়ে করবো। ঠিক এই কথা মাকে বলার পরপরেই ও একটা ভালো ডেট ফিক্সড করে, যে ডেটটাতে সাকিবের বাসার বাবা মা কোন একটা অনুষ্ঠানে বিজি থাকবে। তো তখন হচ্ছে এটা যেটা এপ্রিল মাসের হচ্ছে 18 তারিখ 2008, ওটা শুক্রবার ছিল। তো ওই দিন হচ্ছে আমরা বিয়েটা করি, কারণ ওই দিন সাকিবের ফুফাতো ভাই আছে তানভীর, তার হচ্ছে মেয়ে বার্থডে থাকে, অর্থাৎ
মানে সবাই যখন পরিবারের অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত, সেখানে আপনারা আপনাদের জীবনের সবচেয়ে বড় যে বন্ধন কিংবা সবচেয়ে বড় যে রিস্ক ওই মুহূর্তে ছিল সেটি আপনারা আবদ্ধ হন।
বাট বেসিক্যালি কিন্তু আমি বুঝে উঠতে পারিনি যে বিয়েটা আসলে এটাকে বিয়ে বলে।
চলচ্চিত্রে কেউ ছিল তখন?
হ্যাঁ, একজন প্রোডিউসার ছিলেন, মামুনুজ্জামান মামুন, উনি ছিলেন, সাকিব খানের ভাই ছিলেন, মানে ভাই কাম হচ্ছে সেক্রেটারি মনি, আমার মেজো বোন ছিলেন।
আপনার মেজো বোন ছিলেন?
হ্যাঁ।
আচ্ছা, 2008 সালের 18 এপ্রিল আপনি বিয়ে করেন।
হ্যাঁ,
এবং যেটা বলা যেতে পারে একটা ফিল্মের মতোই ঘটনাটা ঘটছে আপনার।
আমার এখন মনে হচ্ছে যে এটা আসলে তখন মনে হয়েছিল খুব রিয়েল, বাট আলটিমেটলি এটা
পরিবারের কথা কি একবার?
সত্যি কথা বলতে গেলে কি, আমি বিয়ে করে যখন ফিরছিলাম বাসায়, আমার মেজো বোন প্রচুর কাঁদছিলেন, আমি তখন উল্টা ওকে ঝাড়ি মারছি, তাই কাঁদিস কেন তুই, বলে কি তুই কি বুঝতেছিস, আমি যে কি বুঝতেছি, দেখ তো মানুষ বিয়ে হলে তুই দাদার ওখানে থাকতেছিস, আর আমার বিয়ে হয়েছে আমি বাসায় যাচ্ছি, তোর আমার মধ্যে পার্থক্যটা দেখছিস, তুই কান্না করতেছিস ভ্যাভা করে, হ্যাঁ আমি মুসলিম, হ্যাঁ দেন অমুক, কি আজে বাজে কথা বলিস।
আপনি যখন
বিয়ে সেটা বুঝতে পারি,
আপনি যখন বিয়ে করেছিলেন তখন আসলে বিয়ে মানে আমাদের তো এক একটি ধর্মের তো বিয়ের যে আনুষ্ঠানিকতা থাকে এক এক রকম, ইসলাম ধর্ম একরকম, হিন্দু ধর্ম একরকম, বৌদ্ধ খ্রিস্ট প্রত্যেক ধর্ম একরকম, আপনাদের বিয়েটা হয়েছিল কিভাবে? মানে শ্রোতাদের তো আসলে অনেক কৌতূহল
জানে। আপনাদের মতো করে মুসলিম ধর্মের রীতিতে
আচ্ছা আপনি কি
কাজী নিয়ে এসে আমাকে বিয়ে করানো হয়েছে?
বাট তার আগে কি আপনি তো অপু বিশ্বাস, সেখান থেকে কি কোনো প্রকার মানে ধর্মান্তরিত করার বিষয়টি কি ব্যাপার গ্রহণ করা যেটা?
হ্যাঁ, অপু ইসলাম খান নামটা এ করা হয়েছে।
আচ্ছা, আপনি কি সজ্ঞানে তখন পর্যন্ত যত
বুঝছিলাম? আমি বললাম না, সবই সজ্ঞানে, কিন্তু আমি বুঝে উঠতে পারিনি।
আচ্ছা,
আমি একটা কি বলবো, ঘোরের মধ্যে ছিলাম। বিয়ের এক দেড় বছরও ঘুরছিল।
আচ্ছা,
এক দেড় বছর পর থেকে একটু একটু করে মানে ঘোর কাটছিল।
আমরা বিস্তারিত আসবো। আপনি বিয়ে করলেন 18 এপ্রিল, তারপর বাড়িতে চলে আসলেন, আসার পর অনুভূতিটা কেমন? মনে দুটো অনুভূতি, একটা
ওই গড মনে হচ্ছিল যে ঈদের দিন বা পূজার দিন, মানে হ্যাপি। আমি
ভয় লাগছিল
না, না আমার কাছে তখন হ্যাপি লাগছিল। আমার মাকে আমি বলতে পারবো, তুমি তো বলছো বিয়ে করবো না, দেখছো আমি বিয়ে করে ফেলছি, এই ফিলটা ছিল।
বাড়িতে আসার পর কি হলো, মা জেনেছিল কিংবা কোনো?
আমাদের বিয়েটা জানতে পারছে প্রায় 2 থেকে 2.5 মাস পর।
2.5 মাস পর সে ঘটনাটা কিভাবে ঘটলো?
এটা হচ্ছে, আমরা যখন, আমরা তো প্রচুর সিনেমা করেছি একসাথে, তো আমাদের তো আউটডোরও করতেন বেসিক্যালি। সাকিব বলতেন যেহেতু আমরা হাজবেন্ড ওয়াইফ, তো আমরা তো মানে পাশাপাশি রুম না রেখে এক রুমে থাকতেই পারি, রুম থাকলো পাশাপাশি, সেখানে তোমার মা থাকলো, বাট মা ওইখানে খুব যেতে দিতেন নাই। আমি আমিও ভয় পেতাম, বলবো কি বলবো না, মা কি পাবে কষ্ট,
মানে মা ছিল আপনাদের ভিলেন।
তো যেটা হলো যে যেতে দেয় না, পরে একটা পর্যায়ে আর কি, যাই হোক, পরিস্থিতির মধ্য দিয়ে মা জানতে পারে, পরে আমি এবং সাকিব দুজনে বলি হ্যাঁ আমরা বিয়ে করেছি। যখন এটা জানাজানি হলো, তখন সাকিবের বাবা মা, আমার মা, একটা বাসায় গেট টুগেদার পার্টি হলো, বা গেট টুগেদার হলো আমাদের বাসায়, তারা আসলেন, তাদের বাসায় আমার মারা যাতায়াত করতেন। এইভাবে আসলে হঠাৎ আস্তে 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 আস্তে, ওই ইন্ডিভিজুয়ালি বলা যে আমরা বিয়ে করছি তা না, ঘটনাক্রমে জানতে পারলেন হ্যাঁ আমরা বিয়ে করেছি।
বাট মিডিয়াতে ব্যাপারটি কবে আসে, মানে তখন পর্যন্ত যখন আপনারা বিয়ে করেছিলেন
মিডিয়াতে,
তখন
2017 সালে,
সেটাই বলছি আমি, 2017 সালে, এই যে এতটি বছর, 2.5 মাস উইথ বেবি, 2.5 মাস পর মা জানতে পারলেন। কিন্তু এই যে মাঝখানে যে একটি লম্বা লম্বা এবং লম্বা একটি বছর, লম্বা কয়েকটি বছর, এই বিষয়টি তো আসলে কানা ঘোষা তো অনেকই হয়েছে, অনেকেই হয়তো বিভিন্ন রকম আলোচনা করেছে সাকিবের সাথে, ওকে দেখা
যাচ্ছে। আমি সাকিব, না 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 না, আমি সাকিব যে বৈবাহিক জীবন পার করেছি
কোনোভাবে মিডিয়া থেকে জানতে পারিনি, চলচ্চিত্রে কেউ
মানুষ আন্তাজি করতে পারে না ঠিকঠাক ভাবে, কনফিউশন ছিল, মানে
মানে চলাফেরা দেখে হয়তো মনে হতো, কিন্তু
হয়তো মনে হতো, বাট হয়তো থেকেও আরো খুব হালকা হয়তো ছিল, ডিপলি হয়তো ছিল না, যে না হয়তোই ওরা হাজবেন্ড তা না, হতে পারে আবার নাও হতে পারে। কারণ কি, শুটিং স্পটে কখনোই আমি আর সাকিব পাশাপাশি চেয়ারে বসতাম না, আমাদের আউটডোর প্রচুর হয়েছে, কিন্তু কখনো কোনো ব্যক্তি আমাকে সাকিবের আশেপাশের রুম বা সাকিবের আমার আশেপাশের রুমে দেখতে পারেনি, আমরা এত কেয়ারফুল ছিলাম। আমার একটাই লক্ষ্য ছিল সাকিবের কেরিয়ারটা ভালো থাকুক, কারণ সাকিব অনেক স্ট্রাগল করে ফিল্মে আসছে, এটা আমি জানি। সাকিব এজ এ সাকিব খান আমার সিনিয়র একজন আর্টিস্ট, সো আমার কোনো রাইট নাই যে আমি 2 দিন হলে এসেই সাকিবের কেরিয়ার নিয়ে আমি হস্তক্ষেপ করব, বা আমার বেটারমেন্টের জন্য আমি সাকিবের কোনো খারাপ চাইব, এটা তো কাউকে ভালোবাসতে কেউ করে না।
তার মানে যেটা হচ্ছে যে আপনি পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটো আলাদা রেখেছিলেন।
100% আমি যখন ধরেন প্রফেশনাল লাইফটা আমি বলি, সাকিব তো আমার হাজবেন্ড তাই না, তো আমি যদি একটু আধা ঘন্টা লেট করে যাই বা আমি যদি নাও আসি, সেটা ফর এক্সাম্পল, আমি তো তাকে ফোন করে বলতেও পারি আমি যাবো না, সে তো আমাকে কি বলবে। কিন্তু আমি যেটা করেছি অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হিসেবে, সাকিব যখনই সেটে আসুক না কেন, তার আগে উইথ মেকআপে আমি রেডি থাকতাম সেটে, যাতে আমার সিনিয়র আর্টিস্ট ফিল না করতে পারে আমার জুনিয়র আর্টিস্ট মিসিং। আবার ঘরে যখন যাচ্ছে তখন কিন্তু আমি তাকে বলছি যে কী খাবা কী না খাবা, বা আচ্ছা আমি রান্না করবো না বা রান্না করবো। সো আমি অলওয়েজ দুটোকে দুইভাবে প্রেজেন্ট করেছি।
2008 থেকে 2017, এই যে 9টি বছর, আপনাদের সংসার জীবনটা কেমন ছিল?
আমার কখনো বিবাহ বার্ষিকী উদযাপন করা হয় নাই, আমার বার্থডে কখনো সেলিব্রেট করা হয়নি, ইনফ্যাক্ট স্পেশাল ডে গুলোই কখনো আমি ওইভাবে
মানে একটা
কারণটা আসলে আমি নিজেও খুঁজি।
আপনি আপনি ব্যক্তিগত জীবনে আপনি চলচ্চিত্র নায়িকা হন যাই হন না কেন, কিন্তু প্রত্যেকটা মানুষের বিশেষ করে নারীদের জীবনে ছোটকাল থেকে কিন্তু একটা স্বপ্ন থাকে যে ওরা পুতুল বানিয়ে বউ বউ সাজিয়ে খেলা শুরু করে সে ছোটকাল থেকেই। তো সেই বিয়েটা যখন আসলো, সেই দিনটি যখন আসলো, তারপর থেকে দিনগুলো কি কখনোই মিস করেননি, নাকি সব প্রত্যেকটা বাড়ি শুধুমাত্র সাকিব মেগা স্টার, সাকিবকে আমি ক্ষতি করতে চাই না, এই বিষয়গুলো কাজ করতো, নিজের কি ইচ্ছাটা কখনোই হয়?
হ্যাঁ, অনেক ইচ্ছে হতো। যেটা করতাম আমি, সাকিবের বার্থডে গুলোতে আমি ধরেন স্পেশাল কিছু করার চেষ্টা করতাম, হয়তো বাসায় স্পেশাল ডিশ করতাম বা আমি হয়তো কেক নিয়ে আসছি বা সাকিবের জন্য ড্রেস আনতাম, বাট কখনোই সাকিব আমার বার্থডে বা আমাদের ম্যারেজেতে একটা ফুলও আনেননি।
সেটা আনেনি কেন, মানে
আসলে না
সময়ের কারণে নাকি আগ্রহের অভাবের কারণে? সত্যি উত্তর জানতে চাই।
আসলে উত্তরটা না আমারও জানা নাই।
কখনো প্রশ্ন করেননি?
হ্যাঁ প্রশ্ন করেছি, প্রশ্নের কোনো ওইরকম সদ উত্তর পাইনি। আমার কাছে মনে হয়েছে হয়তো বা ব্যস্ততা বা ভুলে গেছে। আর আমি এমন একটা মানুষ, আমি কখনোই চেঁচে পড়ে নিতাম না, ইচ্ছে করে কেউ না দিলে আমি মনেও করে দিতাম না এবং আমি চেঁচেও নিতাম না যে তুমি এটা কেন দিলে না।
নটি বছরে পরিবারের সাথে সম্পর্কটা কেমন ছিল, মা বাবা?
খুবই ভালো, খুবই ভালো। মানে আমার শ্বশুর শাশুড়ি যারা ছিলেন এবং আমার ননদ, তাদের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমরা রাত একটা দুটো অবধি গল্প করতাম, খুবই ভালো ছিল।
ন বছর পর পুরো মিডিয়াতে যেই আলোচনা সমালোচনা, যে ঝড়ের জন্ম হলো, সেটার কারণটা কি, কিভাবে হলো? ন বছরের খুব মানে জানি না জন্মদিন পালন,
ন বছরে হয়তো বা আমি প্রফেশনটাকে প্রফেশনের জায়গায় রেখেছিলাম, পার্সোনাল লাইফটাকে পার্সোনাল জায়গায় রেখেছিলাম। ন বছর পর আমার এই চাওয়াটা একবারে গুলিয়ে গেল। আমার প্রফেশনাল লাইফে এসেই আমার পার্সোনাল লাইফটা বেশি পরিমাণ চলে আসলো, যেটা আমি কখনোই চাইনি।
কিভাবে আসলো সেই গল্পটাই জানতে চাই, কারণ আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমরা জানি, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, বাট আমরা জানতে চাই যে কিভাবে হলো, প্রত্যেকটা পদক্ষেপ আমরা জানতে চাই, বিস্তারিত আমরা জানতে চাই। আপনি বলেছেন যে আমি আমার ভালোবাসার কথা বলতে চাই, ইনফ্যাক্ট আমিও চাই। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেব। বন্ধুরা, আপনারা শুনছেন ভালোবাসার অনুষ্ঠানে আজ চিত্রনায়িকা অপবিশ্বাসের সত্যিকারে ভালোবাসার কথা, সাথে আছে গুরু। ফিরে আসবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণে আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটাল রিটেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
ভালোবাসার বাংলাদেশ
টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে তাসমিয়া আছি, এবং সেই সাথে কিন্তু গুরু আছেন, আপনাদের সবার প্রিয় জনপ্রিয় চিত্রনায়িকা, অবশ্যই বাংলাদেশে অপবিশ্বাসকে নিয়ে, অপবিশ্বাস তার ভালোবাসার গল্প নিয়ে আজকে উপস্থিত হয়েছেন ঢাকা এফএম এর 90.4 স্টুডিওতে। ওয়েল, আমার একটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আরপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নাম্বারে। আমরা চলে যাচ্ছি আবারও চিত্রনায়িকা অপবিশ্বাস এবং গুরুর কাছে।
অপু, যখন আপনি বিয়ে করলেন 2008 সালের 18 এপ্রিল, তখন আপনার বয়স কত ছিল? মানে পুরোপুরি বিয়ে বয়স হয়েছিল তো। আচ্ছা, 9টি বছর কিভাবে কেটেছে? আমরা মানে প্রতিটা পদক্ষেপ প্রতিটা দিন জানতে চাই যতটুকু বলা সম্ভব।
9টি বছর আসলে
নিজেদের সংসারের জীবন, ভালোবাসার জীবন
ম্যাক্সিমামই কেটেছে কাজের মধ্য দিয়ে, কারণ খুব শর্ট টাইমে কিন্তু আমি আর শাকিব অনেক সিনেমা করেছি।
কতগুলো চলচ্চিত্র করেছেন
আপনারা? 60 মানে 50 কে ক্রস করেছি। সো 60 মুভি করার জন্য আমাদের বেশ মানে কাজের মধ্য দিয়ে সময়টা পার হয়ে গেছে, যার জন্য কেউ এভাবে বুঝে উঠতে পারেনি।
ব্যক্তিগত ইচ্ছাগুলোকে কিভাবে পোষণ করতেন? মানে অন্য মানে
আসলে ব্যস্ততার ভিড়ে না ব্যক্তিগত ইস্যুটা একদম দূরে গেছিল।
তাহলে 9 বছর পর হঠাৎ করে কি হলো সেই গল্পটা তাহলে আমরা জানি।
9 বছর পর যেটা হঠাৎ করে বলবো না, এটা আসলে মানে আপনাদের কোশ্চেনের সাথে আমি একমত না, কারণ আমি কিন্তু কনসেপ্ট করি 2016।
আচ্ছা,
যখন আমি জানতে পারি যে আমি কনসেপ্ট করেছি সেটা হচ্ছে ফেব্রুয়ারির 25 তারিখে আমি কনফার্ম জানতে পারি যে আমি কনসেপ্ট করেছি। এরপর যেটা হচ্ছে যে আমার তো আসলে 3টা অ্যাক্সিডেন্ট ছিল, যার কারণে এটা অ্যাকচুয়ালি ডক্টর বলে দিয়েছে এটা কোনোভাবেই আর ওয়ে নাই, এটা যদি কোনোভাবেই কিছু মিসিং এ যায় তাহলে আমার লাইফে হয়তো বা বেবি সম্ভাবনাটা থাকবে না। এইসব কিছু নিয়েই পরে আর কি আমি নিজে থেকেই ডিসাইড করি যে আমি এটা রাখবো। বাট যেটা হয়েছে যে এটা আমি রাখতে গিয়ে শাকিব আমাকে স্ট্রিক্টলি বললেন যে তোমাকে 2টো পথ বেছে নিতে হবে, হয় বেবি রাখবা না হয় ডিভোর্স। আমি সংসার করেছি, আমি কিন্তু শুটিং শেষ করে মুখে মেকআপ নিয়ে তার বাসায় গিয়ে রান্না করতাম, আমার হয়তো বা সকালে ওই বাসা থেকে আমি শুটিং এ চলে যেতাম এবং শুটিং স্পট থেকে শাকিব ওখানে থাকতে থাকতাম তাড়াহুড়ো করে, যেহেতু লোক চক্ষুর আড়ালে আমাকে যেতে হতো, তাড়াহুড়ো করে আমি বাসায় ঢুকে কিন্তু তার জন্য আবার সব প্রিপারেশন নিতাম।
মানে একজন গৃহিণী হিসেবে যা যা করা উচিত, একজন বউ হিসেবে যা যা
করা, যা করা দরকার আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি, বাট সত্যি শাকিব যদি একটু মনুষ্যত্বর মধ্যে ফিরে এসে ফিল করে যে মানে অপু তার আসলে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে, একটা মানুষের যতটুকু দেওয়ার ক্ষমতা থাকে আমি ততটুকু ক্ষমতা দিয়ে চেষ্টা করেছি। তো যেটা হয়েছে কি বলে বেবি, তো আমাকে পরে আমার শাশুড়ি বলে উঠলেন যে বাচ্চা পেটে থাকা অবস্থায় কোনো ডিভোর্স হয় না মুসলিম আইনে বা মুসলিম ধর্মে। লিটারেলি তখন আমার কাছে আসলে মনে হচ্ছিল যে মিসিং সবকিছু, আমি আমার শ্বশুর বাড়ি থেকে ওই রকম সাপোর্টটা পাচ্ছিলাম না। বেসিক্যালি আমার খুব মানে খেতে ইচ্ছে করতো বেবি কনসেপ্ট করার অবস্থায়, প্রচুর খেতে ইচ্ছে করতো,
স্বাভাবিক এটা,
এবং অনেকের হয় যে কনসেপ্ট করার অবস্থায় খেতে পারে না, বাট আমার রিভার্স ছিল, আমি প্রচুর খেতে পেরেছি যার জন্য আমি অনেক বেশি গেইন করে ফেলছিলাম। তো যেটা হয়েছে আমার আমার শ্বশুর বাড়ি থেকে আমি আমার বাচ্চা পেটে নিয়ে কখনোই ভালো মন্দ খেতে পারিনি, অনেক ইচ্ছে হয়েছে আমি খেতে পারিনি।
টেক কেয়ারটা কেন করতো না, প্রবলেমটা কোথায় ছিল?
সেম টাইমে আমার ননদও কনসেপ্ট করা ছিল, মানে আমার বেবি আর তার হচ্ছে কনসেপ্টের ডিফারেন্সটা ছিল 1 মাসের কম বেশি, ইনফ্যাক্ট আমার বেবি এবং ওর বেবি 1 মাসের ছোট বড়। তো আমার ননদকে দেখতাম খুব প্রপার ওয়েতে খাওয়া দাওয়া দিতেন, বাট আমাকে একদমই ওইভাবে কেয়ার করতেন না।
কেন মানে আপনি যে গল্পটি এখন বলছেন কিংবা যে বাস্তব চিত্রটা আপনি তুলে ধরছেন সেটা হচ্ছে যে আমরা অধিকাংশ চলচ্চিত্রে এই চরিত্রটি দেখে থাকি যে সংসারে যখন বউ আসে, বউ আসার পর শাশুড়ি মানে এই ধরনের কিছু চরিত্র দেখি। তো আপনি শুরু থেকে এখন পর্যন্ত তো চলচ্চিত্রের প্রত্যেকটি ফ্রেম আমি দেখতে পাচ্ছি, এখানেও তো সেই একই প্রভাব, কেন মানে আপনার ভেতরে কি কখনো কোনো প্রশ্ন জাগেনি আমার সাথে কেন হচ্ছে?
আমার কাছে যেটা মনে হচ্ছিল হয়তো ওনারা চাননি যে শাকিবের দিকে কোনো বেবি হোক, মানে কোনো বেবি আসুক।
কেন মানে এই চাওয়াটা কেন
বলতে পারবো না, আমি যাদেরকে ভালোবাসি বা যাদের ভালো চাই আমি আসলে তাদের উপকার করতে না পারলেও ক্ষতি করতে চাই,
কিন্তু নিজের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করা এটা কি অপকার?
আমি আসলে
আনলিমিটেড
ভালো, আমার শ্বশুর শাশুড়ি বিশেষ করে আমার শাশুড়ি খুবই ভালো, বাট আফটার বেবি কনসেপ্ট করার পর একটু মন মাইন্ড দেখার পর আমার কাছে মনে হলো যে আমার এই বাসায় থাকাটা অতটা শোভনীয় না, কারণ আমার খুব ক্ষুধা পাইতো, ক্ষুধা লাগতো, আমার খেতে ইচ্ছে করতো। সেই ক্ষেত্রে আমি যেটা হলো যে আমি আমার মতো করে আমার বাসায় চলে গেলাম, কারণ আমি তো আমার একটা বাসা মেনটেন করতে হতো, আমি তো প্রপারলি সাকিবের বাসায় থাকতাম না, কারণ কেউ তো আর জানতো না আমি কে সাকিবের।
সাকিব তখন আপনাকে আটকায়নি যে না তুমি যেও না, আলোচনা করি কথা বলি?
কোনো কিছুই আটকায়নি।
আচ্ছা, আমার একটি প্রশ্ন যদি শ্রোতাদেরও হতে পারে, আপনি একটি কথা তুলেছেন যে তিনটি অ্যাক্সিডেন্ট আপনার ছিল, আপনার কি একবারও মনে হয়নি যে অতীত থেকে কিছু একটা হতে পারে ভবিষ্যতে? যেহেতু একটা না, দুটা না, তিনটা অ্যাক্সিডেন্ট আপনার হয়েছে, একবার কি স্বাভাবিক দৃষ্টি থেকে, কারণ শ্রোতাদের প্রশ্নটি আসতে পারে, আপনি যদি উত্তর না দেন তাহলে যেটা হবে যে শ্রোতারা অনেক বড় একটা মার্কিং করে রাখবে আমার উপরে যে গুরু আপনি কেন এই প্রশ্নটি করলেন, একটি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মেয়েটি তো ভাবা উচিত ছিল।
আসলে বারবারই এই ধরনের কথা আসতো, তো কনসেপ্ট করার পর পরই, আর আমরা তো স্বামী স্ত্রীর জীবন লাইফ লিড করেছি না, কনসেপ্ট করাটা তো খুবই স্বাভাবিক,
খুবই স্বাভাবিক।
তো যেটা হতো যে মানে এই ভয়েই আমি ডিস্ট্রয় গুলো করতাম, বাট এইবার এই বেবির পর যখন ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলে দিলেন যে তুমি কিন্তু আর এই লাইফে যেতে পারবা না, মা হতে পারবা না, তখন আমি আমি তখন খুব স্ট্রিক্ট হয়ে গেলাম যে আমি এই লাইফটাই চাই, আমি সংসার চাই না।
বাট আগের যে তিনটি দুর্ঘটনা ঘটে সেখানে
আসলে সংসার থেকে টেকানোর জন্যই আমি দুর্ঘটনাগুলো ঘটিয়েছি, কারণ ওই সেম প্রেশার গুলো দেওয়া হতো এবং আমি বলতাম আচ্ছা ঠিক আছে যা হবে হবে আমি করে ফেলবো। কিন্তু ফোর্থ টাইম যখন ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলে দিলেন যে এটা কোনোভাবেই আর সম্ভব না, আমি ঢাকায় দেখিয়েছি চার পাঁচটা ডক্টরকে, আমি ব্যাংককে দেখিয়েছি সেম, এবং আমি ইন্ডিয়াতেও দেখিয়েছি, আমি সিঙ্গাপুরে দেখিয়েছি।
এই যে আপনি ডাক্তারের কাছে যেতেন মানে চিকিৎসার
জন্য, এটা কারণটাই ছিল কিন্তু আমার সংসারটা বাঁচানোর।
না তখন কি সাকিব আপনার সাথে থাকতো?
না না না,
কখনই
আমাকে একাই পাঠিয়েছেন এইসব, সে তো শো করতে চান না যে আমরা বিবাহিত জীবন একটা, তার জন্য সে আড়াল থেকে লোক দিয়ে পাঠিয়ে দিতেন, এবং এইখানে ছিল কি তো আমার যে উকিল বাবা মামুন উনি আমার সঙ্গে থাকতেন, ওনাকে দিয়ে দিয়ে আমাকে সব জায়গায় পাঠাইতেন। আমি কিন্তু কনসেপ্ট করার অবস্থায় বিভিন্ন দেশগুলোতে ঘুরে ঘুরে বেড়াতাম,
আর ডক্টরের কাছে গিয়ে
না, আর ডক্টরের কাছে গিয়ে শরণাপন্ন হতাম যে দেখেন
একবারের জন্য মনে হয়নি সে তার তারকা খ্যাতিকে বজায় রাখার জন্য ভালোবাসার ব্যক্তিগত যে জীবন সেই জীবনটাকে সে প্রায়োরিটি দিচ্ছে না, এটা কি আপনার কখনো মনে হয়নি?
হ্যাঁ মনে হয়েছে, মনে হয়েছে। আসলে আমি একটা কথা ফার্স্টেই বললাম, আমি কিন্তু মানে প্রফেশনাল জীবনটাকে প্রফেশন ওয়েতে রাখতে চাই, আর ব্যক্তি জীবনটাকে আমি ব্যক্তি জীবনে রাখতে চাই, যার জন্য আমি চাইনি যে হ্যাসেল হোক আমার ব্যক্তি জীবনটা মানুষের মধ্যে আসুক, কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা লজ্জা থাকে, আর যে লজ্জাটা লুকিয়ে থাকে ব্যক্তি জীবনের মধ্যে। আজকে দেখেন সবকিছুর মধ্যে তো আমি একটা মেয়ে, আজকে আমার মতো ধরেন প্রত্যেকটা ঘরেই মেয়ে আছে, কারো বোন আছে, কারো মা আছে, কারো বউ আছে, বাট আমার লাইফটাকে ধরেন কে জানে না, তো প্রত্যেকটা
খোলা খাতা হয়ে,
হ্যাঁ খোলা খাতা হয়ে গেছে, তো মানে কেউ কি চাইবে যে আমার বোনের খোলা খাতা হোক, কেউ কি চাইবে যে আমার বইয়ের খোলা খাতা হোক, কেউ কি চাইবে আমার মেয়ের খোলা খাতা হোক, আমি এটা চাইনি দেখেই বারবার আমি সবকিছু মুখ বুঝে নিয়েছি। ইনফ্যাক্ট এখন আমি সবকিছু মুখ বুঝে নিচ্ছি যে জিনিসটা যেন আর না বাড়ে।
ওকে, আচ্ছা তারপরে যখন লাস্ট,
পরে যখন আলটিমেটলি এরকম ডিসিশন হলো যে আর হবেই না, ইনফ্যাক্ট আমিও ডিসিশন নিয়েই নিলাম যেটা সত্যি কথা যে না আমি যা হবে আমি এই বাচ্চাটাকে জন্মই দিব, তখন আমি কিন্তু মানে দু মাস আমার সাথে সাকিব কোনো যোগাযোগ রাখিনি, দু মাস তখন আমি খুব মানে একটু ইয়েই ছিলাম, আমার মতো করেছিলাম, কষ্ট পেতাম যে আজকে ওদের সন্তান, ওদের সবকিছু, বাট ওদের কোনো খুশি নাই, ওদের এইরকম, ইনফ্যাক্ট আমার শ্বশুর বাড়ি থেকেও আমার সাথে কেউ যোগাযোগ করেনি। দু মাস পর থেকে মনিরের মাধ্যমে সাকিব যোগাযোগ করালেন, বাট সাকিব কিন্তু ওই যে ফেব্রুয়ারি 25 তারিখে লাস্ট তার সাথে আমার এন্ড কথা হয়েছে, আমি বের হয়ে আসলাম,
এবং যেটা আপনাকে বলেছিল যে দুটো পথ,
দুটো পথ
হয়,
ওই ওই লাস্টই আমার দুটো পথ হচ্ছে, সাকিবের সাথে আমার ফেস টু ফেস এবং মুখোমুখি কথা হয়েছে,
হয় বাচ্চা নষ্ট করো অথবা ডিভোর্স দাও।
হ্যাঁ, এবং এই পরিপ্রেক্ষিতে আমার শাশুড়ি বললেন যে বেবি পেটে থাকা অবস্থায় ডিভোর্স হয় না, যা করবা বাচ্চা হওয়ার পর।
ও তার মানে হচ্ছে যে মানে আকার ইঙ্গিতটা এমনই ছিল যে বাচ্চাটাই নষ্ট করো,
বাচ্চাটাই নষ্ট করো,
নষ্ট করো,
আর নষ্ট যদি নাই করো তাহলে ডিভোর্সটাকে মেনে নাও। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, কেন ভুল ছিল, আমি আসলে ভেবেছি যে মানে যেটা আমি দেখে আসছি আফটার বেবি কোথাও ডিভোর্স হয় না অ্যাটলিস্ট, কারণ বাচ্চাটা তো তাদের।
জয়ের বেলাতে মানে আপনি যে রিস্কটি আপনি নেন যে না এখন আমি প্রকাশ্যে বলবো আমাদের ভালোবাসার কথা কিংবা সংসারের কথা, এটি কি ডাক্তার বলার কারণে আপনার ভয় থেকে এই স্টেপটা নেয়া, নাকি মায়া সন্তানের প্রতি মায়া, কোনটা?
জয় কি জন্মাবের পর
মানে জয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত আপনি নেন যে না আমি এই বাচ্চাকে পৃথিবীতে আনবো?
ও, এটা আসলে না রিয়েলাইজেশন, একটা মেয়ে যখন কনসেপ্ট করে না তখন মনে হয় যে বাচ্চার সাথে কানেক্টেড থাকে। আমি আসলে প্রত্যেকটা মানে হার্টবিট ফিল করতে পারছিলাম, মানে ওর প্রত্যেকটা মানে আমার আমার শরীরের সাথে কানেক্টেড ছিল এইভাবে যে আমি বুঝতে পারতাম। এটা আসলে আমার ভিতর থেকে একটা ফিল চলে আসছে যে আমি মা হতে কখনোই পারবো না, এই কথাটা মাথায় আসতো। এবং আমার পেট থেকে যখন আমি ফিলটা পেতাম আমার কাছে মনে হয়েছে পৃথিবী একদিক, আমার ডিভোর্স হোক, আমাকে যদি মানে 500 কাটাও দিয়ে দেয় আমি তারপরেও আমার জয়কে নিব। আমি জানতাম না যদি আমার জয় হবে, আমার কাছে মনে হতো না আমি
এই সন্তানকে আমি চাই,
আমি এই সন্তানকে চাই, আমি এই জীবটাকে হত্যা করতে পারবো না। আমার তখন না একটা স্বাদ জাগলো যে ওর ও দেখতে কেমন হবে, এটা আমি দেখবো, ওর চেহারাটা কেমন হবে, ওর আসলে হাত পা থাকবে, বউ আমার দিকে কি তাকাবে, মানে এই ধরনের ফিলটা আসাতেই আমি একদম মানে
মাতৃত্বের স্বাদ পুরোপুরি তখন মনের ভিতর বাসর করলো যে না আমি মা হতে চাই, দেখতে চাই আমার
মা, মানে হ্যাঁ যে আমার পেট থেকে একটা মানুষ বের হবে যার নাকি হাত পা থাকবে, যে নাকি হাসবে, যে নাকি কান্না করবে, অনেকের কোলে দেখতাম, সেটা এখন আমার হবে। সত্যি এই ফিল থেকে আমার আমার বেবিকে নাও।
তারপর যখন আপনি চলে আসলেন আপনার ফ্ল্যাটে, এরপর থেকে ঘটনাগুলো
আমি আমি যখন বাচ্চাকে নিলাম, আমি তো একা একা বাচ্চা নিলাম, ওইখানে কিন্তু আমার কেউ ছিলেন না। ইনফ্যাক্ট আমার বাচ্চা হয়ে আমি যে বাংলাদেশে আসলাম, আমি তো ওকে 2 মাস বেবি করে আনছি, 2 মাস বেবি করে আনার পর যে আমি ওকে 4 মান্থ করলাম, তখনও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউ দেখতে আসেনি আমার বাচ্চাকে।
আপনি তো যোগাযোগ করার চেষ্টা করেছেন?
হ্যাঁ 100%। মাঝে মাঝে যে সাকিব কিছু জায়গায় বলছে না যে অপু সরি বললেই হয়ে যেত, আসলে আপনারাই বলেন তো আমি কোথায় ভুল করলাম যে আমি ওকে সরি বলতো, বা আমি 8টা বছর যে মানুষটা সহ্য করলাম, একটা বাচ্চাকে নিয়ে আমি 10 মাস পেটে রাখলাম, একটা বাচ্চাকে জন্ম দিয়ে 6 মাস করলাম, আমি আসলে কোথায় সরিটা বললাম না?
এই 10টা মাসে স্বামীর মানে স্বামীর যে দায়িত্ব থাকে স্ত্রীর উপর, কথা না বলুক বাট সে কি কোনো ধরনের দায়িত্ব রেখেছিল?
কোথায়, সে তো শুটিং ব্যস্ত ছিলেন।
আপনি যোগাযোগ করতেন নাকি? মানবিমানটা তখন খুব বেশি আকারে হয়েছে
না, আসলে আমি যোগাযোগ করতাম মানে কি ওই যে মনির, সে যোগাযোগ করতেন আমার সাথে শাকিবের মাধ্যম হয়ে, সাকিব মাধ্যম ব্যবহার করেছেন তার ওয়াইফের সাথে তার বাচ্চার খবর নেওয়ার জন্য।
আপনার কাছে তখন কি প্রশ্ন আসতো যে সন্তানটি পৃথিবীতে আসছে, সে কি প্রশ্ন করবে, তার বাবা কোথায়?
না আমার কাছে তখন একটা জিনিসই গুরুত্ব হতো যে আল্লাহ পাক যেন আমাকে বাঁচিয়ে রাখার মানে ক্ষমতা দেন, এবং আমি যেন যে বাচ্চাটাকে পৃথিবীতে আনছি অ্যাটলিস্ট আমি মরে যাওয়ার আগ একদিন আগ মুহূর্ত পর্যন্ত যেন আমি এতটুকু তৌফিক দান করাতে পারি যে তার পরিচয় একটি আছে, যেটা আমি আজকে সাকসেস আমি 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 জানাতে পারছি আমার বাচ্চার পরিচয় আছে, কারণ আমাদের বিয়েটাই তো কেউ জানতেন না, সেখানে বাচ্চা, যেটা আমি একজন মা একজন হিউম্যান বিং হিসেবে আমি কখনোই দেখতে পারবো না যে আমার সন্তানকে কেউ ছোট চোখে দেখবে, যার জন্যই আমার এগুলো করা।
এই যে আপনি একটা কথা বললেন আমাকে যে আমি আপনার সাথে একমত না যে ব্যাপারটা হঠাৎ করে ঝড় তুলে আসা, আপনি এখন পর্যন্ত যে কথাগুলো বললেন সেই 2006 তারপর 2008 আপনাদের বিয়ে তারপর 2017 সালের ভেতরকার ঘটনাগুলো কিন্তু আমি কেউ জানতাম না, হয়তো মানে কখনো কখনো বিশেষ করে আমরা যারা চলচ্চিত্র পরিবারের সাথে যুক্ত হয়তো কিছু কিছু সময় আমরা এক পরিবার বিধা হয়তো জানতে পেরেছি, কিন্তু আমজনতা কখনো জানতো না। ওই দিনটি কেন ওরকম হলো, যে কারণে আমরা সবাই তখন মনে হলো যে বিশাল একটা কিছু ঘটে গেছে, সবাই তখন আমরা সুইচ করছি টিভিতে দেখছি কি হচ্ছে না হচ্ছে, এবং ওই ঘটনা ঘটার পর যে ধরনের আমাদের বক্তব্যগুলো শুনেছি সাকিবের কাছ থেকে যে একটি চক্র আপনাকে বাধ্য করেছে, আপনি কোন চক্রে পড়ে এই ধরনের কাজ করছেন, এন্টি সাকিব একটি টিম তৈরি হয়ে গেছে সে বারবারই বলেছে বিভিন্ন মিডিয়াতে বলেছে, ওই দিনের ওই ঘটনাটা আসলে কিভাবে হলো, মানে কেন মিডিয়াতে গেলেন, কেন পারিবারিক ভাবে হলো না?
যদি আমাকে বলে হঠাৎ করে বাচ্চাটা হওয়ার পর 6 মাসের চক্র এসে আমার মাথায় ভূত বসলো যে আমি পাগল হয়ে গেলাম, 8 বছরে হইলো না, 10 মাসে হইলো না, বাচ্চাটাকে 6 মান্থ করাতে হলো না, এতটুকু কি দর্শক বোঝেন না যে একটা মেয়ের নিজের ভিতরে কথাটা আটকে রাখার সময়সীমা কতটুকু থাকে? একটা সার্টেন টাইমে কিন্তু একটা মানুষ মারা যায়। আমরা এত কষ্ট করে মানে প্রপার্টি করি, এত যুদ্ধ করে নিজের ক্যারিয়ার গড়ি, বাট একটা সার্টেন টাইমে মানুষ মারা যায় এবং এটা মেনে নিতে হয়, তাই তো?
ধ্রুব সত্য,
ধ্রুব সত্য। সেম আমি 9টা বছর বিয়েটাকে লুকায় রাখলাম, আমি 10টা মাস বাচ্চাটাকে পেটে রাখলাম, আমি বাচ্চাটাকে জন্ম দিয়ে 6 মাস করলাম, এরপরে আসলো চক্র। এটা কি আসলেই মানে সাকিব মাথা সুস্থ রেখে কথাটা বলছে?
ওই দিনটি কেন?
আজকে সাকিব আমার জায়গায় থেকে কথাটা একটু নিজেকে জাজ করুক, সাকিব ভক্ত যারা আছেন তারা তাদের জায়গাকে বাদ দিয়ে আমার জায়গায় এসে জাজ করুক, সে দীর্ঘ 9 বছর 10 মাস বাচ্চাকে পেটে রাখা এবং বাচ্চাটাকে 6 মাস করানো, তারপরে চক্র চলে আসলো। আসলে কি সাকিবের চক্র ছিল যে কখনোই আমাকে আর বাচ্চাকে বের করবে না? আমার কাছে কেন চক্র আসবে? এটাই তো খুবই স্বাভাবিক যে আমি কনসেপ্ট করার পরপরই সাকিবকে সবার বলা উচিত ছিল যে নেক্সট আমার বেবি আসছে, বাট আমি বের করার পর চক্র হয়ে গেল। না, আমার মনে হয় যে সাকিবই চক্রান্ত করেছেন যে অপুকে আর জয়কে আমার কাছ থেকে দূরে কিভাবে সরানো যায়।
ওই দিনটা আসলে সকালে কি মনে হয়েছিল আপনার, মানে হঠাৎ করে কেন, মানে এমনও তো হতে পারতো যে আপনি ঘরোয়া ভাবে হয়তো সাকিবের সাথে কথা বলতে চাইছেন?
আমি ঘরোয়া ভাবে বাংলাদেশে, আমি বাংলাদেশে এসেছি নভেম্বরের 31 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে সাকিব নবাবের কাজ করছে। আমি জানুয়ারিতে জানি সাকিব দেশে আসার কথা, এরপর সাকিব কাজ নিয়ে এতই ব্যস্ত, আমি বারবার পুশ করছিলাম এই মনিরকে যে আপনি বলেন আপনি বলেন, আমি সত্যি বলছে। ইনফ্যাক্ট একদিন আমি সাকিবের বাসায় গেছি, আমার শাশুড়ি আমাকে দেখে রান্নাঘরে ঢুকে দরজা লক করে দিছে, আমার বাচ্চাকেও দেখিনি, আমার বাচ্চা আমার কোলে ছিলেন,
একবার দেখতেও চাইনি,
দেখতেও চাইনি। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি পুশ করছিলাম, আমার খারাপটা লাগছে কোথায়? যেদিন আমি বের হয়েছি এপ্রিলের 10 তারিখ, 9 তারিখে আমি আমার বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, একটা ভ্যাকসিন ছিল। এর আগেও আমি 2-3 বার গেছি, এটা হচ্ছে লাইব্রেরিটির একটা ডক্টর, ডক্টর নসরুদ্দিন নবী।
ওকে,
ওই ডক্টরের কাছে গিয়ে আমার বাচ্চার নাম লেখাইতে হয়েছে উল্টা, মানে আমার বাচ্চার নাম যে আব্রাম খান জয় ওটা না লিখে জাস্ট জয় লেখা হয়েছে।
আচ্ছা,
এবং আমার বাচ্চাকে আমার এক কাজিন আমার সাথে থাকেন শেলি, তার বাচ্চা বলে পরিচয় দিতে হয়েছে।
মানে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করে চলছিলেন?
হ্যাঁ, যে যাতে সাকিব রাই বলে আমাকে যেন বলতে না হয়,
মানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটা আমি
চাননি। আমি যদি চাইতাম ভাইয়া, আমি 9 বছরে চাইতে পারতাম, আমি যদি চাইতাম ভাইয়া বাচ্চাটাকে পেটে নিয়ে আমি
অনেক বড় ড্রামা তৈরি
করতে পারতাম, আমি যদি চাইতাম ভাইয়া বাচ্চাটাকে 6 মাস আমি করতাম না, 6 ঘন্টার মধ্যে আমি সবাইকে বলার চেষ্টা করতাম আমার সে ওয়ে ছিল, আমি কাউকেই বলিনি, আমি চেয়েছি ওরাই বলুক। এই জন্যই ওরা বলুক যে আমি চাই না সাকিবের কোনো ছোট হোক মানুষের কাছে, কিন্তু যখন শেলিকে বলা হচ্ছে যে বাচ্চার মা ডক্টরকে পরিচয় করে দিচ্ছে, কারণ আমার ভয়েস চিনতে পারে, আমাকে ডক্টরের কাছে যাওয়া বারণ, আমি যেতে পারবো না, আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে বা ওদের ভাই ব্রাদার দিয়ে বা ওর একটা ভাই আছে টুলু তার বউয়ের বাচ্চার কথা বলে আমি মা হয়ে এটা কেন মানবো? পৃথিবীতে কোন মা মানতে পারে আমাকে, বলেন সে একজন মায়ের নাম? তখন আমি ডিসাইড করলাম যে এত লুকোচুরি কেন, যে বাচ্চা পৃথিবীতে এসে গেছে সে তো আর চলে যাওয়ার না, যখন সে চলে যাবার না তাহলে পরিচয়টা কেন আটকানো থাকবে? এই যে সমস্ত মাকে ঘিরে ঘিরে ওর বাচ্চা বলে বলে, ও তো অবশেষ ও তো 6 মাসের বাচ্চা, আমি আসলে এটা মানতে পারিনি।
আচ্ছা, না বলা যেতে পারে তখন আপনি অনেকটা বাস্ট হয়ে যান, মানে কষ্ট সহ্য করতে করতে আর ধারণ
করতে। কিন্তু আমাকে নিয়ে যে রিউমারটা ছড়ানো হয়েছিল যে আমি একটা সিনেমা করতে চাই, এটা আসলে মিথ্যে কথা, যেমন চক্রের কথাটা মিথ্যে এই কথাটা মিথ্যে।
আরেকটি প্রশ্ন, যেটি সাকিব খানের কাছ থেকে আমরা প্রায় শুনেছি এই ঘটনার পরে বিভিন্ন স্টেটমেন্টে আমরা শুনেছি, যে আপনার যত ভরণ পোষণে যত খরচ ছিল সে প্রায় বলেছে যে ওকে জিজ্ঞেস করুন না, অপুকে জিজ্ঞেস করুন, আমি টাকা দিয়েছি এই 2 লাখ করে দিয়েছি, 3 লাখ করে দিয়েছি, বিভিন্ন অ্যামাউন্ট উল্লেখ করতো। আসলে এটা সত্য তো আমি জানতে চাই, মানে সে তো বলেছে সে দিয়েছে, আপনি আপনার স্টেটমেন্টটা কি বলছে, মানে বলতে চান?
টাকার পরিমাণটা খুব অল্প ছিল তো, 10 লাখ আর 5 লাখ ওটুকু অবধি সীমাবদ্ধ ছিল, দেখো ওই অ্যামাউন্টেই বলতে পারছে, বাট 9 বছরের লাইফে কিন্তু 1 লাখ করে দিলেও অনেক টাকা হয়, সেটা কিন্তু সে দেয়নি, তার জন্য টাকা লিমিটেশনটা খুব অল্প ছিল জন্য বলতে পারছে গুনে গুনে। বাট একজন হাজবেন্ড একজন ওয়াইফকে কত টাকা দেয়, পৃথিবীতে কোনো হাজবেন্ড বলতে পারবে না যে আমি আসলে আমার ওয়াইফকে কত টাকা দিয়ে পালছি, ওই অ্যামাউন্টটা এতটাই লিমিটেড ছিল যে গুনে বলতে পারছে, একবার বলছে 10 লাখ, পরে বলছে 5 লাখ।
আপনার চলচ্চিত্রের আগমনের প্রায় 12 বছর আগে থেকে শাকিব খান চলচ্চিত্র,
15 বছর
ধরে, সেই 15 বছরের জায়গা থেকে হঠাৎ করে একটি নায়ক চলে গেল নতুন একটি মেয়ের কাছে দার্জিলিং এ। সেখান থেকে ফিরে আসা, ভালোবাসা, ভালোবাসার পরে সেটাকে বিয়েতে রূপান্তরিত করা এবং সেটা পুরোপুরি ফিল্মি কায়দায় এবং সেটাকে 9 বছর গোপন রাখা এবং 9 বছর পর যখন 3টা অ্যাক্সিডেন্টের পর যখন আপনি আপনার সন্তানকে জন্ম দেওয়ার জন্য আপনার অধিকার আদায় করতে চান তখন তাকে বলা হয় যে তোমার কাছে 2টো পথ, হয় তুমি বাচ্চা নষ্ট করবে অথবা তুমি ডিভোর্স দেবে। এত তিক্ততা কেন? কোথায় গেল সে ভালোবাসা?
সিনেমাটাকে হার মানিয়ে দিলেন,
মানে এত তিক্ততা কেন?
বাস্তবতা এবং সিনেমাকে হার মানিয়ে দিলেন,
মানে সিনেমাতে তো আমরা দেখি যে সেকেন্ড কোনো নায়িকার এন্ট্রি হয় যে কারণে হয়তো নায়ক ভুলে যায় তার মানে প্রথম ভালোবাসাকে কিংবা স্ত্রীকে, যেটা আমরা চলচ্চিত্র দেখে থাকি। আপনার জীবনে কেন এরকম হলো? কেন তো তিক্ততা, মানে ভালোবাসাটা কোথায় গেল? শুধুমাত্র আমার
স্টারডম আছে ওভার না, ওভারঅল মানে মনে হয়েছে যে শাকিব তার ক্যারিয়ারকে অনেক বেশি প্রায়োরিটি দেন, অনেক কষ্ট করে ক্যারিয়ার গড়েছেন কিনা,
মানুষের মনুষ্যত্ব কিংবা আমার মানে যে আমার যে আমি, আমার আমিত্বর বাইরে তো আমার প্রফেশন হতে পারে না। আপনি যেটা বললেন প্রত্যেকটা মানুষকে তো মরতে হবে, নাম সম্পদ ধন দৌলত সবকিছু ছেড়েই চলে যেতে হবে, যেভাবে আমরা পৃথিবীতে এসেছি কিছু না নিয়ে ঠিক সেভাবে আমাকে চলে যেতে হবে পৃথিবী থেকে। এতটুকু বোধ কি সে হারিয়ে ফেলেছিল? মানে আপনার কি মনে হয় যে তার কাছে মনে হতো যে আমি 70, 80, 90 যত বছরই বাজবো না কেন আমি শাকিব খান, শাকিব খানে থাকবো, কিং খান হয়েই থাকবো, এরকম কিছু? মানে ফিল্ম, দর্শক, বক্স অফিস, এটাই কি তার লাইফ ছিল?
আসলে ওর প্রশ্নটা আমি উত্তর দিই কি করে?
আপনার কাছে কি মনে হতো? আপনি কখনো প্রশ্ন করেননি? মানে কখনো?
আমি আমি বললাম না যে আমি আসলে হ্যাসেল চাই না, কারণ হ্যাসেল করতে গেলেই না ব্যক্তি জীবনটা হয়তো বা চলে আসতে, এই ভয়টা আমার কাজ করতো। বাট ভয়টা কাজ করতে 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 এমন একটা জায়গায় পরিস্থিতি পড়েছে যে আমার ব্যক্তি জীবনের 9 বছরে যা ঘটে গেছে, যেটা আমি অনেক কষ্ট করে আড়াল করে রেখেছিলাম, সেটা 9 মিনিটের মধ্যে সবাই জেনে গেছে। এটা খুব কষ্টের, আসলে আমি জানতেই চাইনি।
তার জন্য কি আপনার অনুতাপ হয় যে কেন 9 বছর আগে একটু একটু করে সমাধান করতে চাইনি?
হ্যাঁ, একটু তো অনুতাপ হয়, ভুল করেছি।
ভুল করেছেন? তার
হ্যাঁ ভুল করেছি, কারণ আগে থেকেই না সবকিছু সমাধান করা উচিত ছিল। এত চুপচাপ করে বসে বসে থেকে বসে থেকে ভয় পেয়েছি 10 জন যেন না জানে, এবং আমি খুব ভয় পেতাম যে আমার ঘরের বাহিরে আমার বেডরুম থেকে যেন আমার ড্রয়িং রুম অবধি কথাটা না আসে, এটা আমি খুব ভয় পেতাম। এটা
আদর্শ বউ হবার যত ধরনের গুণাবলী থাকা উচিত আপনি বাস্তবিক জীবনে সেটাকে মেনে চলার চেষ্টা করেন?
আমি ইনফ্যাক্ট ওই বাসায় মানে এটুকু মানে আমি জানি না এটা কখনো ওরা স্বীকার করবে কিনা, আমি ওই বাসায় ধরেন ঝাড়ু অবধি দিতাম, ঘর মুছতাম,
অপবিশ্বাস ঝাড়ু দিতাম,
হ্যাঁ ঝাড়ু দিতাম, ঘর মুছতাম, কারণ আমার কাছে মনে হতো যে আমার শ্বশুরের লোকরা যদি ফিল করে যে আমি একজন নায়িকা।
এটা কি সত্য আপনি ঘর মুছতেন? মানে এখনকার সময়ে মানে এক তো আপনি সাধারণ মেয়ে না, একজন চিত্র নায়িকা।
আমি ইনফ্যাক্ট রান্না করতাম প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিন রান্না করতাম, একটা আইটেম না, দুইটা আইটেম না। আপনি ওদের কখনো শাকিবকে বা শাকিবের পরিবারের লোককে পেলে জিজ্ঞেস করেন আদৌ অপু কত আইটেমে রান্না করতেন? যদি হিউম্যানিটি থাকে বা আল্লাহ যদি একটু ইমান দিয়ে থাকে তাহলে হয়তো ওরা বলতে পারে, আমি জানি না ওরা আদৌ সত্য না মিথ্যা বলবে। আর এটাতে আসলে ফিল্ম হয়েছে আমার লাইফ, এটা সত্যি, বাট উইদাউট ক্যামেরা ছিল, রেকর্ড হতে পারেনি। আমি আমি লিটারেলি এমনও ঈদ বা এমনও ফেস্টিভ ডে গেছে যে আমি 30-40 পদের রান্না করেছি ইনস্ট্যান্ট। আমি শাকিবের শরীরে চিন্তা করে আমি নিজে নিজে সুইট বানাইতাম, আমি শাকিবের শরীরে চিন্তা করে আমি পোলাওটাকে ডিফারেন্ট ভাবে করতাম যাতে উইদাউট অয়েলে কি করে পোলাও ওকে দেওয়া যায়, কারণ পোলাওটা সে পছন্দ করত। তারপর হচ্ছে মানে মাংস ওগুলোকে কি প্রসেস করলে যাতে ওর শরীরে এফেক্টেড না হতো, এবং ও খুব ফুডি, পছন্দ করতেন খাবার খেতে। আমি ওর জন্য হচ্ছে গিয়ে রসগোল্লা, গোলাপ জামুন, ও খুব মিষ্টি পছন্দ করতেন, আমি নিজে ওটা সুইচটা তৈরি করতাম যে বাজারে খাবে ওই ছানাগুলো যদি সমস্যা হয়, কারণ ও হচ্ছে ইউরিক অ্যাসিড আছে ওর, ওর একটু গ্যাসের প্রবলেম আছে, কিসেও ভালো থাকে, এগুলো আমি ইয়ে করতাম। ইনফ্যাক্ট আমি যে একবার ডায়েট করে যে শুকিয়ে গেলাম আফটার বেবি, বেবি হওয়ার পর তো আসলে আমি অনেক অ্যান্টিবায়োটিকে থাকতে হয়েছে, অনেক দর্শক একটু বাজেভাবে কমেন্টস করে আমাকে, কিন্তু ওনারা মাঝে মাঝে ভুলে যান ওনাদের ঘরে মা বোন আছে, যদিও আমি একজন আইডিয়াল নায়িকা, আমাকে প্রেজেন্ট করা উচিত অবশ্যই নায়িকার মতো করে।
তারপরে কিন্তু আপনি মানুষ, আমার আগে প্রথম পরিচয় আপনি
মানুষ। আমি জানি অনেক মানে অনেক ভক্তরা আসলে নিজের অজান্তেই ভুল কিছু কিছু মানে মেসেজ
বলে ফেলে, হয়তো
কমেন্টস করে ফেলে, কিন্তু একবার পিছন থেকে তাকালে কিন্তু তার মা বা বোন বা তার বউকে দেখতে পারে যে একজন মাদার
মানে কাউকে বলার আগে যে আমরা বলে থাকি যে কারোর দিকে এক আঙ্গুল উঠানোর আগে
চারটা আমার কথা হচ্ছে আমাকে অনেক অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে, কারণ আমার বেবির সময় আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছিল, আমার আসলে নোমোর ব্যাপারটা ছিল, কারণ আমার শরীরটা খুব ওভারওয়েট হয়ে গেছিল, যার কারণে আমি নিজেকে একটু শুকাইতে সময় লাগছে।
আচ্ছা,
এটা আসলে আমার জেনেটিক্যালি একটু প্রবলেম যে আমি একটু হেলদি শরীরের, এটার জন্য। তো ব্যাপারটা হয়েছে যে আমি খুব রান্না টান্না ওই বাসায় করতাম। মনে আছে যে আমি ধরেন আমার শাশুড়ি একবার হজে গেছে, মানে দু মাসের মতো আমি সংসারটা চালিয়েছি, বাট ওর মধ্যে শুটিংও করতে হয়েছে। আমি অনেক সকালে উঠতাম, ওতে রান্না টান্না করে আমার শ্বশুরের জন্য আলাদা, কাজের লোকদের জন্য আলাদা করে ধুয়ে শুটিংয়ে যেতাম, এসেই আগে রান্নাটা আবার সেকেন্ড টাইম করে পরে আমি মেকআপ তুলতে যেতাম। আমি আসলে চেষ্টা করেছি।
এই যে আপনি যে কথাগুলো বললেন যে আপনি রান্না করতেন, ঘর মুছতেন, ঝাড়ু দিতেন, মানে ভালোবাসা মানুষকে টেক কেয়ার করা অথবা তাকে পরিপূর্ণভাবে ভালোবাসা দেওয়া যত ধরনের চেষ্টা করা যায়।
আমাদের বাসায় একটা যে নুসনি থাকে, ওর বাসার সমস্ত জিনিস আমার হাতে কেনা।
আপনার জন্য কি সাকিব 9 বছরে কিছু করেনি, মানে 2017 আসার আগ পর্যন্ত, তার দিক থেকে ভালোবাসার যদি কোনো নমুনা আমরা জানতে পাই আপনার কাছ থেকে? কিছুই কি করেনি, মানে কখনো মানে বলার মতো কোনো উদাহরণ যেটি মনে পড়ে, হয়তো কখনো অনেক রাগ, অনেক ক্ষোভ, অনেক অভিমানের পর মনে পড়ে যে যদি ওই দিনটি ফিরে আসতো আবার?
হ্যাঁ, করেছে অবশ্যই, নাহলে তো এতদিন একসাথে থাকা সম্ভব হতো না।
২০১৭ সালের সে ঘটনাটির পর আমরা বিভিন্ন গণমাধ্যমে ঝড় আলোচনা সমালোচনা পরে আমরা জানতে পারি যে আপনারা পুনরায় একসাথে সংসার করার সিদ্ধান্ত নিচ্ছেন, এবং বিভিন্ন পত্রপত্রিকায় আপনাদের সন্তানকে মাঝে রেখে আপনাদের ফ্রেমও আমরা দেখেছি। তারপরে আবার কি হলো, কেন হলো
না? এটা একটা ছবি আপনারা দেখেছেন, এটা হচ্ছে আমি 10 তারিখে বের হয়েছি, এপ্রিলে 14 এপ্রিল প্রথম আলো একটা ফটোশুট হয়েছিল আমাদের সোনারগাঁতে, ওইটাই আমার সারা জীবনের স্মৃতি ছবি আর কি।
এবং আপনাদের তো নিজেদের বাড়িতেও একটি অনুষ্ঠান আপনারা করেছিলেন?
না,
কিন্তু আমরা ছবি দেখেছি যেখানে অনেক সাংবাদিকরা এবং অনেক মিডিয়া কর্মীরা।
ওটা হচ্ছে আমি যখন বের হয়েছি, বের হওয়ার পর আমি যখন চ্যানেল থেকে বাসায় আসছি, তখন কিছু পেপার মিডিয়া, কিছু অনলাইন মিডিয়া আমাকে হচ্ছে ইনফর্ম করেছেন আমরা কোথায় আসব। তো আমি ওই দিন খুব একটু সিক হয়ে পড়ছিলাম, একটু সিক হয়ে পড়েছিলাম, আর আমার বাচ্চাটা তো অনেক ছোট, সেই জন্য বললাম ঠিক আছে তোমরা আমার বাসায় চলে আসো।
ওই ঘটনার পর সাকিবের সাথে মুখোমুখি আলোচনা
হয়ে ওঠে
এখন পর্যন্ত? না
না, এখন তো শেষ, সময় তো শেষ,
মানে এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি, মানে কিংবা তার আগ পর্যন্ত কোনো আলোচনাই হয়নি?
না, সাকিব তো মানে বলেইছে না, এই কথাটা তো বলেই দিয়েছে যে দুটো পথ হয়, বেবি অথবা ডিভোর্স, সে তো তার কথা রেখেছে।
ভালোবাসা কোথায় গেল? সব ভালোবাসা তো জলীয় বাষ্প হয়ে উড়ে গেল।
পৃথিবীতে তো সবকিছুরই উদাহরণ আছে, জলীয় বাষ্প যখন উদাহরণ আছে ভালোবাসা, তাহলে ওইরকমই একটা হয়ে গেছে।
আমার ব্যক্তিগত একটি জিজ্ঞাসা যদি আপনার অনুমতি থাকে, সেটি হচ্ছে যে যেটি বলছিলাম যে চলচ্চিত্রে আমরা তো ভিলেন বলি, দ্বিতীয় কোনো নায়িকা বলি, তার আগমন বলি, সেই ক্ষেত্রে আসলে আপনার কেমন কোনো সন্দেহ কিংবা এমন কোনো ঘটনা? আমি সরাসরি বলি যদি আপনার আপত্তি না থাকে, কারণ সবই তো খোলা খাতা, আপনি তো বলেছেন যে আমরা চাইছি না, বাট তারপরও আপনার জীবনটা অনেকটা খোলা খাতার মতো হয়ে গেছে। বুবলিকে নিয়ে আমরা জানতে চাই, অনেক জায়গাতে অনেক কিছু লেখালেখি হয়েছে,
আমি আসলে এই নায়িকাটাকে কোথেকে আসছে প্রথম নাম শুনলাম।
আপনি যেভাবে বলছেন ঘটনাটা আসলে এরকম না, আপনি হয়তো রাগ করে বলছেন, কিন্তু হয়তো না,
রাগ রাগ ওই মানুষের উপর করা যায় যার প্রতি ভালোবাসা থাকে। আসলে আমার ওর প্রতি কোনো ভালোবাসা পাওয়া নেই, এই কেন থাকবে? যে আমার বাচ্চাকে পছন্দ করে না শাকিব খান, যে আমার বাচ্চা হইলেই আমাকে ডিভোর্স দেবে, কেন থাকবে? পৃথিবীতে সন্তানের চেয়ে বড় ভালোবাসা, বড় মায়া, বড় আপনজন কেউ থাকে না, কারণ সন্তান আমার রক্ত দিয়ে গড়া, আমার শরীর থেকে গড়া, এর থেকে আর বড় কাছের কিছু থাকে না।
না, সেটা অবশ্যই, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যে আদর, যে আত্মার যে সম্পর্কটা তৈরি সন্তানের সাথে, সেটা কোনো সম্পর্কের সাথেই হয় না, ডেফিনেটলি, এটা আমি নিজে স্বীকার করি। কিন্তু তারপরও শ্রোতারা তো জানতে চায়, আমরা তো জানতে চাই, হয়তো এরকম সুযোগ সেকেন্ড টাইম নাও হতে পারে।
না আসলে এগুলো শোনেন, আমার কথা হচ্ছে যে আমি কাউকে কোনো ব্যক্তি
ব্যক্তিগত আঘাত করে,
ব্যক্তিগত আঘাত নাই, বললাম আমি কোনো ব্যক্তি মানুষকে দোষ দিতে চাই না। এটা যা হচ্ছে আমার উপর, বা আমি যেটা করবো সেটাই আমার কাছে মনে হয়, কারণ আমার মা তো আমাকে নিষেধ করেছে তুমি বিয়ে করো না, বাট আমি তো করলাম, তো আমি তো আমার মাকে নিশ্চয়ই বলবো না যে আমার মাকে আমি লাভ করি না বা আমার মাকে আমি রেসপেক্ট করি না, তা কিন্তু না। সুতরাং আমি কাউকে দোষ দিতে চাই না। সাকিবই তো চায়নি, আমাকে তো সে কথা বলেই দিয়েছে যে যদি বেবি নাও তাহলে তোমাকে ওয়েতে যেতে হবে। কারণ এর আগে আমি যখন তিনটা অ্যাবর্শন করে ফেলছি, আমাদের সংসার তো ঠিকই চলছে, কই তখন তো উঠে আসেনি ডিভোর্স, তখন তো উঠে আসেনি আমাদের বিয়ের প্রশ্ন, ঠিকই তো ছিল, তাই তো? বাট এই বেবি নেওয়ার পরেই তো সে কনসেপ্টের সময় কাউকে জানাচ্ছেন না, বাচ্চা হয়ে গেছে তাও জানাচ্ছেন না, বাধ্য হয়ে যখন একটা মেয়ে আর উপায় থাকে না, আমি যখন বললাম তখনই সে প্রথমে তো সে একটা অ্যান্সার দিয়ে দিয়েছে, আমি বাচ্চা চাই বউ চাই না, তো ইটস লাইক এ ডিভোর্স না। আর বাচ্চার ইম্প্রেশনটা সাকিব বলেছে তার ক্যারিয়ারের স্বার্থে, কারণ ওই সময় আমার বাচ্চার এত মানে এত না, এখনো অবধি আমার বাচ্চার প্রতি দর্শকদের যে পরিমাণ সিম্প্যাথি সে দেখেছে, আমি যদি বাচ্চাকে অ্যাভয়েড করি
সেই বাচ্চাকে এখন সে গ্রহণ করতে চাইছে এবং সেটি আপনার বক্তব্য কিংবা অনেকেরই ধারণা যে সে তার ক্যারিয়ারকে বজায় রাখার জন্য। অপর দোষটা কোথায় আসলে?
আমার দোষ বাচ্চাটা নেওয়া, আমি জেদ করে নিয়েছি, আমি জিদি। এই যে বারবার সে সরি বলছে না, এটা সে সরি বলছে না, এটা সে সবাইকে বলছে যে অপু বাচ্চাটা কেন নিল। মাঝে মাঝে দেখবেন পত্রপত্রিকা আসে যে অপু একটু সরি চাইলেই তো সংসারটা হয়ে যেত। আসলে কি ছোট্ট অক্ষরের এই চার SOOOY, এই এই চারটা অক্ষরেই কি আমাদের সংসার বাধা ছিল? 9 বছরে কি চারটা অক্ষরে তো 5টা অক্ষরে তৈরি হয়েছে? নিশ্চয়ই না। আসলে কথাটাই তৈরি হয়েছে আমি কেন বেবিটা নিলাম, এটা তো আমি জানি।
আর আজ হয়তো শ্রোতারা জানলো অনেক কিছু ইন ডিটেইলস হয়তো, কারণ পত্রপত্রিকায় যেটা লেখা হয় আসলে একজন সাংবাদিক কিংবা আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি সে তার মতো করে লিখছে, অনেক কথা হয়তো আপনার কাছ থেকে সরাসরি জানা হয় না, সেই সুযোগটি হয়তো আজকে আমাদের শ্রোতাদের হলো। তাহলে দোষটা দাঁড়াচ্ছে যে অপু বাচ্চা নিতে চেয়েছে, এটাই প্রবলেম।
এটা আসলে এখন তো ডিরেক্ট বলাটা সম্ভব না যে সাকিব তার বলতে পারছে না যে আমি অপুকে বলেছিলাম তুমি বেবি নিও না, নিলে তোমাকে ডিভোর্সের খাতে নাম লিখতে হবে, কিন্তু অপু জোর করে বেবিটা নিয়েছে। সেটাকে সে একটু হয় না, এখন তো আমাদের মানে কি বলবো, এখন তো আমাদের ডিজিটাল যুগ, আমাদের এই যে যেমন আমরা রেডিওতে আছি, বাংলাদেশ বেতারে কিন্তু কখনো লাইভ হতো না, আর আজকে কিন্তু রেডিও স্টেশনগুলোতে লাইভ হচ্ছে, সবকিছু হচ্ছে, এটা কি আমাদের যুগের পরিবর্তন? তো সাকিব খানের কথার পরিবর্তনটা হচ্ছে অপু সরি বলে নাই তাই ডিভোর্স দিচ্ছে। আসলে সরি বলে নাই না, অপু কেন বলে নাই যে আমি অ্যাবর্শন করছি।
আচ্ছা, মূল কথাটা হওয়া উচিত ছিল এটা, না সাকিবের বক্তব্য পেছনের কথা যেটা।
হ্যাঁ,
মানে পুরো একটি চলচ্চিত্র
না, চলচ্চিত্রকে
হার মানিয়ে যায় আসলে,
কারণ কি চলচ্চিত্র
এন্ড অফ দা স্টোরিতে অন্তত নায়ক নায়কের মিলনটা হয়।
মিলনটা কিভাবে হয়, একদিকে হিরো আসে একদিকে হিরোইন আসে, হয়তো বা শ্বশুর বা শাশুড়ি বা কোনো মুরব্বিকে দেখে হাত ধরিয়ে দেয় না, হয়তো বা মাঝখানে বাচ্চাটা চলে আসে, দেখা এন্ডিং সমাপ্ত। এইখানে একমাত্র যে বাচ্চা হওয়ার সাথে আমাদের লাইফের এন্ডিংটা হলো।
জয় কখনো জানতে চায় না কিছু কিংবা তার বাবাকে নিয়ে কোনো ধরনের আগ্রহ?
ওর 16 মাস চলছে, 16 মান্থ, অর্থাৎ 1 বছর 4 মাস, বুঝে উঠতে পারে না এখনো, সে হাঁটা শিখেছে।
শুধু কি মা ডাকটাই শিখেছে?
বাবাও ডাকে, বাচ্চা তো আল্লাহ যে প্রক্রিয়াতে ওদেরকে বড় করবে সেটা তো বাইরে কেউ না। আজকে যদি জন্মাবার সাথে মাও মারা যেত তারপরও সে মা ডাকতো, বা হয় না যে অনেক মার তো ধরেন বাবার কোনো পরিচয় নাই, অনেক মার আছে বাবার পরিচয় নাই, বাট সে মা হয়েছে, তারপর তো সেই বাচ্চা প্রকৃতির মধ্য দিয়ে বাবা ডাক শিখবে,
এটাই প্রকৃতির নিয়ম।
প্রকৃতির নিয়ম তো, জয়ও তাই করছে।
আচ্ছা, ও যখন সাকিব খান যখন সন্তানকে দেখতে চায় কিংবা আদর করতে চায়, আপনার অনুভূতিটা কি তখন, মানে আপনি কি সেই পারমিশনটা দেন? না,
সে তো চাই না, দীর্ঘ 3 মাস হয়ে গেল,
সে তো অসুস্থ হয়ে গেছে সন্তানের কারণে।
এটা ওই যে সরি স্টাইল, বাচ্চা কেন নিল, ওইটা যে অসুস্থতা, যাতে মাঝখানে সিনেমা রিলিজ হবে তো, আই থিঙ্ক আগামী কালকে একটা সিনেমা রিলিজ হচ্ছে, এটা যেন দর্শকদের ভাটা না পড়ে, কারণ জয় তো এখন একটা ফ্যাক্ট। এখন আমি খুব প্রাউডের সাথে বলি যে আমি ওই একটা মা।
জয় আপনার সন্তান, সাকিব খানের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি হয়ে দাঁড়িয়েছে
কিছুটা। সাকিব তাকে কন্টেন্ট বানিয়েছে,
তার ছবির কন্টেন্ট হয়ে গেছে সন্তান,
সন্তানটা। কারণ কি, যত জয়কে নিয়ে একটু ইমোশনাল কথা বলা যাচ্ছে তত দর্শকদের সাপোর্ট পাচ্ছে এবং ওই সাপোর্টের সাথে সাথে তার কেরিয়ার হয়তো বা বিল্ড আপ হচ্ছে। কারণ
আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর অনেক কথা হচ্ছে, অনেক ইমোশনাল হয়ে পড়ছেন, আপনিও পড়ছেন, আমিও আসলে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। কারণ এই কথাগুলো আসলে আমরা শুনবো, আমরা জানবো অনেকটা আশা করিনি আপনি যে কথাগুলো বলছেন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ক্ষমতায়নের প্রথম শর্ত বই প্রকাশ। কল রাশেদ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে গিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেদ। কল করুন 09611444222, ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই, কল রাশেদ প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ট্রিং ট্রিং স্বাদে
ফিরে এলাম আবারও ট্রিং ব্রেক থেকে।
ভালোবেসে তোর হাড়ে কাছে তুই,
ভালোবেসে দুজনে ডুবেছি অত আহে তবে বার ভালোবাসি চল পায় তোর এনে দেব পৃথিবী আর চাঁদের শহর
কথা দিলাম চাইলে তুই সূর্যটা বেজে তোর
কে আছে বল তোরই মোহত কাছে তুই সব ভুলে একবার আয় তো কিছু
ভালোবেসে দুজনে ডুবেছি অত আয় কবে এইবার ভালোবাসি চল
ভালোবেসে এইবার আয় কাছে তুই
সব ভুলে একবার আয় তো কিছু
ভালোবেসে দুজনে ডুবেছি অত আয় তবে এবার ভালোবাসি চল
Oh, ওটা থাক।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ক্রিম ক্রিম স্বাদে
সেদিনের মিছিলে কেউ কেউ মুখ ফসকে নিশ্চয়ই বলেছিল বাংলা ভাষার রাষ্ট্র চাই, যে ভাষায় কোটি বাঙালি শির উচ্চ করে বাঁচে,
বলবীর বল উন্নত মমশী,
যে ভাষায় মিশে থাকে মাটির গন্ধ।
আমার দেশের মাটি তোমার,
যে ভাষায় মিশে থাকে মুক্তির শক্তি।
এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
যে ভাষার বর্ণে মিশে থাকে সালাম রফিক জব্বারের রক্ত, সে ভাষা হংকার হয়ে বেঁচে আছে বাংলায় বিশ্ব মাঝে।
মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ক্রিম ক্রিম স্বাদে।
ফিরে এলাম আবারও ক্রিম ব্রেক থেকে। শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি ক্রিম ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ক্রিম ক্রিম স্বাদে।
আড্ডা মাতৃ গান এখানে, বন্ধু তুমি আছো কোথায়, চলো ছুটি একসাথে, চলো গাই একই সুরে, বসে দেখি একই চোখে সমর এই জাদুর সহ।
আড্ডা মাতৃ সব এখানে, মজো FM দোস্তি, প্রতি মঙ্গলবার রাত 11টায় রাইট হিয়ার অন ঢাকা FM 90.4, মজো ফ্রেন্ডশিপ ইজ অন।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ক্রিম ক্রিম স্বাদে।
ফিরে এলাম আবারও ক্রিম ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ।
The original guru is back.
That's right, dear listeners. ঢাকা FM 90.4 তিন করে আছেন এবং সেই সাথে কিন্তু ভালোবাসা বাংলাদেশ শো নিয়ে তাস নিয়ে আছি, এবং প্রতি শো এর মতোই কিন্তু আজকে আমাদের এখানে, মানে আজকে একটু বেশি স্পেশাল, আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি তার ভালো শুধু মুভি দিয়েই নয়, তার ভালোবাসা দিয়েও কিন্তু শত শত দর্শক, আসলে শত শত না কোটি কোটি দর্শকের মন জয় করেছে। এবং আজকে তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তার ভালোবাসার কথা, একেবারে রিয়েল ভালোবাসার কথা নিয়ে ঢাকা ফোনের স্টুডিওতে। সেই সাথে কিন্তু সেই ভালোবাসার গল্প থেকে কুয়াশাটা একটু সরিয়ে দিতে আছেন আমাদের সাথে আমাদের সবার প্রিয় গুরু। এবং যখনই আপনারা আমাদেরকে ফেসবুকে লাইভ দেখছেন, হ্যাঁ সবাইকে জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে ঢাকা FM 90.4 এর ফ্যান পেজের থেকে আমরা ফেসবুক লাইভে আছি। তো ফেসবুকে যখন থাকবেন আপনার সাথে কিন্তু আম্বারাইটি না থাকলে একেবারে চলবে না। সো আম্বারাইটির উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে
ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফেল লেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনার ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নাম্বারে। চলে যাচ্ছি আমি আবারও আমাদের প্রিয় গুরু এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে।
অপু, বিজ্ঞাপনে যাওয়ার আগে আপনার সাথে কথা বলছিলাম, আসলে অনেক আলোচনা হয়েছে আমাদের, হয়তো এমন কিছু আলোচনা আজ হয়েছে আমাদের শ্রোতারা যা জানতে পেরেছে যা আগে কখনো জানা হয়নি। এই কারণে শুরুতে আমরা বলেছিলাম যে আজ হয়তো অনেক কিছু শোনা হবে যা আগে কখনো শোনা হয়নি। অপু, একটি বিষয় সেটি হচ্ছে যে মাঝখানে আমরা বেশ কিছু আলোচনার ভেতর একটি আলোচনা খুব বেশি আলোচিত হয়েছিল, সেটি হচ্ছে আপনাদের বিয়ের দিনমুহূর্ত ঘটিত একটি বিষয় নিয়ে, সেই বিষয়টি যদি একটু পরিষ্কার করে আমাকে বলতেন।
আসলে আমার দিনমুহূর্তে মানে কাবিন নামাজের কাগজটা, আমি বললাম না বিয়েটা সাকিবের বাসায় হয়েছে, এরপরে কাগজটা আমি ওইখানে লিখে আমার বাসায় চলে আসি। এরপর আমি কিন্তু সাকিবের বাসায় দীর্ঘ 7 বছর থাকলাম, কিন্তু আমি কখনো দিনমহরের মানে সরি কাবিনের কাগজটা আমি দেখতে পারিনি। কিন্তু যখন আমার বিয়েটা হয় তখন কিন্তু আমি অঙ্কটা দেখেছিলাম।
আচ্ছা,
1,07,001 টাকা।
1,07,001 টাকা?
হ্যাঁ।
আচ্ছা,
যখন আমার সাকিবের কিছু স্টেটমেন্ট দেখলাম যে 7,00,000 টাকা, আসলে কাগজটা তো আমার কাছে নাই, এমনকি সাকিব যে আমাকে লেটারটা পাঠিয়েছে ডিভোর্সের, তার সাথে ওই কাবিনের একটা ফটোকপি দিতে হয়, সেটা কিন্তু সাকিব দিতে পারেনি। তো বেসিক্যালি যে সংসারে
মানে 2008 যখন আপনাদের বিয়ে হয় সে 2008 থেকে 2018 পড়ে গেছে, আমি 17টাই ধরি, এবছরটা বাদ দিই, 17 পর্যন্ত আপনাদের বিয়ের কাবিননামা আপনি হাতে পাননি?
আমি হাতে পাইনি।
মানে পেতে চাননি?
চেয়েছি, আছে, ও বলতো আছে, তোমার দিয়ে কি হবে, আছে তোমার দিয়ে কি হবে, আছে, লাইক এইরকম একটা কথা আমি আর কখনো জোর দিইনি যে বিয়ে হয়ে গেছে এখানে আবার কাবিন একটা প্রশ্ন আসে না, এই জন্য আমি আসলে সবকিছু মিলে বলে উঠিনি। কিন্তু কথা হচ্ছে যে আমার ওই পেপারসটার সাথে কিন্তু সাকিব কোনো মানে কাবিনের ফটো আমি জানতাম না কি আপনাদের নিয়মগুলো, বাট ইদানিং পরিস্থিতির কারণে অনেক কিছু জানতে হয়েছে। হ্যাঁ, সেইখান থেকে বলা যে সে কিন্তু ওটার সাথে একটা কাবিনের কপি নাকি পাঠাতে হয়, সেটা কিন্তু সে আদৌ পাঠাননি। আর একটা কথা, মানে সাকিব আবার কিছু গণমাধ্যমে বলেছেন যে অপু 7,00,000 টাকা দিন মহারণা করা হয়েছে সেখানে বেশি চাচ্ছে, এটার বিরুদ্ধে যাব। আজকে আমি ঢাকা 90.4 FM এর মধ্যে বলতে চাই, আমার কাবিনটা সাকিবকে আমি মকুব করে দিলাম। আমার এই কাবিনটা, এই টাকাটা যদি কোনো সময় সাকিবের কাজে আসে হয়তো বা আমার অনুপস্থিতিতে সাকিব ভালো থাকবে।
আপনি কি কথাটি আগে অন্য কোথাও বলেছেন?
ফার্স্ট টাইম বললাম।
দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তার মানে এটি আমাদের জন্য একটি দলিল হয়ে থাকলো, আপনার জন্য একটি দলিল হয়ে থাকলো, রেকর্ড হচ্ছে, অটোমেটিক রেকর্ড হচ্ছে আমাদের সিস্টেমে। তার মানে আজ একটি দলিল হলো যেটি অপবিশ্বাস বলছে, সাকিব তার যে দেনমোহর জনিত যে ঘটনাটি সৃষ্টি করেছে সেটি আপনি সাকিবকে ওয়ান কাইন্ড অফ দিয়ে দিলেন।
হ্যাঁ, মকুব করে
দিলাম, মকুব করে দিলাম, আমার লাগবে না, একটু দান করে দিলাম, এরকম কিছু।
নদীতে ফেলে দিয়েছি দিয়ে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বললাম। এবং আরেকটি কথা দলিল করে রাখেন, সেটা হচ্ছে যে ডিভোর্সের 3 মাস ওয়াইফকে টাকা দিতে হয়, যেটা কিনা ডিভোর্সের পর থেকে সাকিব আর পাঠান না।
আচ্ছা,
ঠিক আছে। এরপরে আরেকটি কথা, যেহেতু সাকিবের ছেলে তার ভরণ পোষণের একটা ব্যাপার থাকে, সেটাও সাকিব পাঠান না। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, যেহেতু আমাদের ফেব্রুয়ারি 22 তারিখে একটা এন্ডিং টাইম বলা হচ্ছে,
যতটুকু আমরা জানি 2017 সালের 4 ডিসেম্বর
নভেম্বরের 22 তারিখে
এটা
ডিভোর্স লেটার না, এটা আসলে মানে কি বলবো, কারণ কি ওটাতে কাবিনের কিছুই পাঠাননি সাকিব, এবং ডিভোর্স সংক্রান্ত কিছুই পাঠাননি। উকিল নোটিস করেছে, ইটস আ উকিল নোটিস, নট আ ডিভোর্স পেপার, ইটস আ উকিল নোটিস যে আই ওয়ান্ট টু ডিভোর্স। আর ডিভোর্স যদি হতো তাহলে এটা কাজের মধ্য দিয়ে আসে, এটা কিন্তু কাজের মধ্য দিয়ে আসেনি, এটা আইনের মাধ্যমে আসছে, উকিল নোটিস যে সাকিব খান নামের লোক উনি হচ্ছেন, এবং ওইখানে আমার বিয়ের ডেট ভুল। আমার 18 এপ্রিল বিয়ে হয়েছে আর সে লিখেছে 16 মার্চ, ঠিক আছে। 18 এপ্রিলটা আমি এই জন্যই বলছি যে আমি কিন্তু যখন বেবিকে নিয়ে বিয়ে হই তখন কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনাদের বিয়ে হয়েছে কত তারিখে, আমি কিন্তু তখন উল্লেখ করে বলেছিলাম 18 এপ্রিল। আর সাকিব আমাকে যে উকিল নোটিশটা পাঠায় ডিভোর্সে ওইখানে উল্লেখ করা ছিল 16 মার্চ, অর্থাৎ সাকিব নিজেও ডেটটা জানেন না, কাবিন আমার হুদিস যে কোথায় আল্লাহ পাক জানেন। বাট আরেকটা ইনফরমেশন, কাইন্ড অফ ইনফরমেশন,
আপনি তো হাসছেন কিভাবে, মানে আমার বাচ্চা এত শক্তি, মানে শুধু বাচ্চা
আমি দুর্বল হলে আমি নেশাগ্রস্ত হয়ে যেতাম, কিন্তু আমি আমার থেকেও বেশি ভালোবাসি আমার সন্তানকে, যাকে আমি যুদ্ধ করে জন্ম দিয়েছি, যার জন্মাবার কারণে আজকে আমাকে ডিভোর্স হতে হচ্ছে, আমি একজন ডিভোর্স নিয়ে পরিণত হচ্ছি। সুতরাং আমি হাসবো না তো কে হাসবে? আমি ওইখানে সাকসেস যে আমি সত্যি আমার বাচ্চা থেকে জন্ম দিয়ে মানুষের মধ্যে পরিচয় দিতে পারছি, এটা আমার ছিল, মানে এটা আমার ছিল যে একজন মনুষ্যত্ব হিসেবে প্রতিষ্ঠিত করা, আমি মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করতে পারছি। ডিভোর্স তো ন্যাশনাল ব্যাপার, আজকে আমি উপবিশ্বাসবাসী শাকিব খান দেখে আপনারা জানতে পারছেন বা শ্রোতারা জানার আগ্রহ হচ্ছে, আপনি গিয়ে বাসায় গিয়ে দেখেন আপনার ঘরের পাশের 5টা মেয়েও কিন্তু ডিভোর্সি
হচ্ছে, আশপাশে অসংখ্য উদাহরণ আছে।
হ্যাঁ, জনতা তো ওটা জানা যাচ্ছে না, সুতরাং এটা তো খুবই ন্যাচারাল ব্যাপার। কিন্তু যে জিনিসটা খুবই আনন্যাচারাল যে একজন বাবা বাচ্চাকে একসেপ্ট করবে না, বাচ্চা হইলেই তোমাকে ডিভোর্স দিতে হবে, এইটা যখন শাকিব খান খুব সহজেই বলতে পারছে, তাহলে আমি আমার বাচ্চাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার পর কেন আমি হাসবো না? আমার তো না হাসার কারণ দেখি না।
একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের প্রচলিত
সমাজে, আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে জয়ের যে ভরণ পোষণটা,
দলিল, এটাও দলিল,
এটাও দলিল।
হ্যাঁ,
জয়ের যে ভরণ পোষণটা, এইটাও জয় যেহেতু নাবালক কথাও বলতে সে জানে না, স্পষ্ট ভাবে কোনো বাক্য বের করতে পারবে না, আমি জয়ের মা হয়ে বলতেছি ওর ভরণ পোষণ সাকিবকে মুকুব করে দিলাম, কারণ সাকিবের দৃষ্টিকোণটাই ছিল আমাকে এবং জয়কে পালতে পারবে না, তার হেডেক হয়ে যাবে, হয়তো বা যে ইনকাম করছে সাকিবের পরিবারকে চালাইতে হয়, সাকিবের এখানে সাকিবের রিলেটেড অনেকেই আছেন, সাকিব অনেক ফ্যামিলিকে দেখতে হয়, হয়তো বা ভয় পেয়ে গেছে, তো শাকিব খানকে আমি জয়ের ভরণ পোষণটাও মুকুব করে দিলাম।
তিনটি দলিল কিন্তু এখানে রচিত হয়ে গেল।
হ্যাঁ,
এটি আজকে আমাদের অনুষ্ঠানের জন্য একটি বড় পাওয়া, যেটি আজ হয়তো অপু স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় কোনো ধরনের কোনো চক্রান্ত দ্বারা কিংবা কোনো ধরনের কোনো প্রচলন দ্বারা অপু স্বেচ্ছায় বলছে যে সে তার ভরণ পোষণ মাফ করে দিল, জয়ের ভরণ পোষণ মাফ করে দিল এবং দেনমোহরে যে বিষয়টি ছিল সেটিও মাফ করে দিল। একটি প্রশ্ন যেটা আমি করতে চাই, আমাদের তথাকথিত সমাজের রীতি অনুযায়ী যেটি হয় না, যে সন্তান যখন পৃথিবীতে আসে তখন প্রথম একটি প্রশ্ন তার উপরে ছড়া হয় যে বাবার পরিচয় ছাড়া বড় হতে পারবে কি, কিংবা একটি মেয়ে কি একটি সন্তানকে বড় করতে পারবে? আমাদের তথাকথিত সমাজে এখনো তো আমরা আসলে আমরা ডিজিটাল হয়েছি, বাট প্রকৃত অর্থে এখনো আমরা পরিপূর্ণ মানুষ হতে পারিনি, এখনো মন মানসিকতার দিক থেকে হয়তো আস্তে আস্তে আমরা হয়ে যাব, সেই বিষয়টির জন্য বলছি, আপনি কি জয়ের পুরোপুরি ভরণ পোষণের দায়িত্ব নিয়ে জয়কে মানুষের মতো মানুষ করতে পারবেন পিতৃ পরিচয় ছাড়া? একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা ফিরে আসছি।
শুনছেন ঢাকা এফএম 90.4।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
রায়না মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
ঢাকা আমার
দোকানে গিয়ে ঝগড়া করে কমাই দাম,
ঢাকা আমার বগুড়ার দই।
করি দিন রাত FM এ কাঁপতে দে রই
ঢাকা আমার খুলনা
রাজবাড়ি দোলনা
ঢাকা আমার বরিশাল
সিনসি সেবা সকেটে নাকি তাল
ঢাকা আমার ময়মনসিং
শুনলাম টিএনটি ফোনের রিং
ঢাকা একা নয় ঢাকা জড়িয়ে আছে সারা দেশের সবার সাথে এক স্টেশন এক নেশন দিস ইজ
ভালোবাসার বাংলাদেশ
The original guru is back.
অনুষ্ঠানের ছোট্ট একটি প্রয়োজনীয়তার কারণে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম। কথা হচ্ছিল অপবিশ্বাসের সাথে, অপুর সাথে তার ভালোবাসা কেন, অপু যে প্রশ্নটি করেছিলাম যে আমাদের সমাজের প্রচলিত নীতি অনুযায়ী কিংবা রীতিনীতি অনুযায়ী পিতৃত্বের গাইডেন্স ছাড়া কিংবা বাবার পরিচয় ছাড়া কতটুকু আপনি জয়কে মানুষের মতো মানুষ করে তুলতে পারবেন বলে আপনার মনে হয়?
আসলে এই মুহূর্তে জয়কে তো একজন বাবার দরকার নাই। আমার কাছে মনে হয় বাংলাদেশের 14 কোটি মানুষ জয়কে ভালোবাসে, জয়ের জন্য দোয়া করে। আমাদের এই মানে মিডিয়া লাইনে অনেকের জীবনে টানপড়ন আসছে, লাইক যেটা ডিভোর্স বলা হয়
অনেক, হ্যাঁ।
কিন্তু আমার বা জয়কে ঘিরে এত সারা পাওয়া যাচ্ছে যে মানুষ যেভাবে চায় যে না ওরা ভালো থাকুক, কারণটা একটাই জয়। সুতরাং আমি আসলে মানে
এবং মাশাআল্লাহ সত্যি কথা, জয় এত কিউট, এত কিউট, এত কিউট,
মানে আমার
স্বাভাবিক কিউট।
আমার আমার আসলে আমার বাচ্চা জন্মানোর দিন, মানে ও যখন যেদিন হবে সেদিন কি আমি আল্লাহর কাছে একটা জিনিস প্রে করতাম যে আমার তো একটু অবস্থা খারাপ ছিল, তো আমার কাছে মানে বারবার বলতাম যে আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি যেন আমার সন্তানটা বেঁচে থাকে, আর যদি আল্লাহ আমি না বেঁচে বাঁচতে পারি প্লিজ আমার বাচ্চা থেকে উঠাই নিও। বাট আজকে বললাম আমি মরেও শান্তি পাবো, কারণ আমার জয়কে বাংলাদেশের 14 কোটি মানুষ ভালোবাসে।
ডেফিনেটলি এটা আমি স্বীকার করছি, কারণ আমার বাসাতেও জয়কে নিয়ে আলোচনা, আমার বাসাতেও ব্যক্তিগত ভাবে জয়কে নিয়ে আলোচনা, যে এত কিউট একটা বাচ্চা।
আমি খালি এটুকুই বলবো যে প্লিজ আপনারা আমার ছেলেকে অনেক অনেক বেশি দোয়া করবেন, যে যে বাচ্চাটা নাকি আসলে আমার ডিভোর্স হয়ে যাবে, আমি আনছি দেখে আমার ডিভোর্সই হতে হচ্ছে, আমার তাতে কোনো দুঃখ নাই। আমার খুশিটা ওইখানেই যে আমি ওকে একটা জীবকে আল্লাহর মানে অশেষ রহমতের দানকে আমি পৃথিবীতে আনতে পারছি, এবং সাথে সাথে বাচ্চাদের সাথে যে একটা সম্মান জড়িত থাকে বাবার পরিচয় সেটা আমি দিতে পারছি। শেষ, আমার আমার কাজ শেষ।
অপু, অবশেষে আপনাদের এই ভালোবাসার সমাপ্তি হতে যাচ্ছে কবে?
ফেব্রুয়ারি 22 তারিখে।
মানে এটাকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সাইন টাইনে যে বিষয়গুলো থাকে, ডিভোর্স
সাইন তো আসলে পেপারসে দেয়নি, এই জন্য অটোমেটিক্যালি হয়ে যাবে 90 দিনের মাথায়। সাইন কোথায় থেকে হবে? আগস্টে তো নাই,
কত বলুন, 22 ফেব্রুয়ারি,
হ্যাঁ, এই যে এই ফেব্রুয়ারি মাসে 22 তারিখ,
মানে আজকে তো 15 তারিখ, আর 7 দিন পর, 16 তারিখ পড়ে গেছে, আর 6 দিন পর। কোন রিগ্রেট লাইফে এই মুহূর্তে এসে? সত্য কথা, কারণ 2008 সালের যে মেয়েটি চলচ্চিত্রে আসে অনেকটা না বুঝে,
তার এন্ডিং হচ্ছে 2018-তে, মাত্র 10 বছরের একটা ব্রেক ছিল।
রিগ্রেটটা কি লাইফে?
ঠিক আছে,
কেন এরকম হলো?
আপনি তো বলেই দিলেন,
আপনি অনেকের আইডল, অনেকে আপনাকে দেখছে ফেসবুকে শুনছে, হয়তো তাদের জীবনটা পাল্টে যেতে পারে আপনার একটি কথাতে, কি মনে হয় আপনার মানে শ্রোতাদের উদ্দেশ্যে?
আসলে স্পিচলেস,
ভুলটা কোথায় ছিল? ভুল তো করেছেন, এটা স্বীকার করছেন নাকি এটা করছেন?
আর বাড়তি কথা বলে লাভ কি, কথায় কথা বাড়ে, প্রসঙ্গে প্রসঙ্গ টানে, সুতরাং যতটা প্রসঙ্গ ছাড়া চলা যায় আমার মনে হয় যে ভুল ত্রুটি তত কম দেখা যাবে।
শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান?
এটুকু বলতে চাই, আপনাদের ভালোবাসা আমার সাথে আছে এটা আমি আসলে বুঝতে পারছি, সেই অর্থেই বলবো যে আমি যেহেতু এখন একজন মা না, একজন বাবাও বটে, তো যেহেতু আমি দুজন মানুষ, সুতরাং আমি চাইবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, আমার জন্য না, আমার ছেলের জন্য, যে যুদ্ধ আমি নেমেছি আমি যেন যুদ্ধে আলটিমেটলি জয়ী হতে পারি, এটা শুধুমাত্র দর্শকদের ভালোবাসায় এবং দর্শকদের মানে ছোঁয়ায় এটা সম্ভব। আর ডেফিনেটলি বলবো যে আমি আমার জয়কে যেন একজন পরিপূর্ণ হিউম্যান বিং তৈরি করে দিতে পারি, যেটা আমার শ্বশুর শাশুড়ি হয়তো বা সাকিবকে করে তুলতে পারেননি। সাকিবের ব্যর্থতা না, ব্যর্থতা আমার শ্বশুর শাশুড়ি, তারা তাদের সন্তানকে হিউম্যানিটি করে তুলতে পারেননি। কারণ একটি বাচ্চা হবার পর তার ছেলে পর্দাবিহীন চলাফেরা করছেন, এই পর্দাবিহীন চলাফেরাটা আসলে কতটুকু লজ্জাজনক। আজকে না হোক, জয় যখন বড় হবে তখন হয়তো বা আমার শ্বশুর শাশুড়ি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক, যতটুকু তৌফিক দান করতে পারে যে তারা তাদের দাদা দাদিকে যেন বলতে পারে যে আমার মা আমাকে বড় করেছে চোখে পর্দা লাগিয়েছে, তোমরা তোমার ছেলেকে বড় করেছ এতটা পর্দা কেন সরিয়ে দিলে।
তার মানে কথাটা কি এরকম যে সাকিব নায়ক হতে পেরেছে, মানুষ হতে পারেনি?
অনেক জায়গায় বলেন, এবং কি এশিয়ান টিভির একটা প্রোগ্রাম এসে বলেছিল যে জিজ্ঞেস করেছিল নসন আপু যে সাকিব খান আপনি কি বলছেন, আমি একজন ভালো অভিনেতা। তার সব সহজ হয়নি যে আমি একজন ভালো মানুষ, কারণ একজন ভালো মানুষ হলে ভালো অভিনেতা হওয়া সম্ভব, একজন ভালো মানুষ হলে অনেক সেক্টরে যাওয়া সম্ভব,
সবকিছু করা যায়।
একমাত্র একটি জায়গাতেই আছে যে আমি একজন ভালো অভিনেতা। আমি অ্যাপ্রিসিয়েট করি যে একটা জায়গায় ভালো মানুষ, একটা জায়গায় ভালো।
আমরা দোয়া করছি জয়ের জন্য অসম্ভব অসংখ্য ভালোবাসা, কোটি কোটি আদর জয়ের জন্য। এবং আমি ব্যক্তিগত মানে ব্যক্তিগতভাবে দোয়া করব সৃষ্টিকর্তার কাছে যেন সত্যিকার অর্থে যেটা আপনি চান ভালো মানুষ জানি হয়। কারণ আমি বিশ্বাস করি একজন ভালো মানুষ যে হয় সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন সবার দোয়া পায়, সবার ভালোবাসা পায়, এবং সে জীবনে যা করতে চায় সেটা সে করতে পারে। ভালো মানুষ হওয়াটা খুব জরুরি।
ইনশাআল্লাহ আমি মা হয়ে এটাই দোয়া করি।
অপু অনেক কথা হলো, অনেক অজানা তথ্য আজ আমরা জানলাম, অনেক অজানা ঘটনা আমরা জানলাম, সেই দার্জিলিং থেকে শুরু করে আগামী 22শে ফেব্রুয়ারি যা হতে যাচ্ছে সেই পর্যন্ত আমরা জানলাম। একটি কথা না বলে যেতে পারছি না, আপনার কি ভবিষ্যতে কোনো আর পরিকল্পনা আছে?
এই মুহূর্তে একটাই পরিকল্পনা, যেহেতু সবকিছু মুকুব করে দেওয়ার পরেও তো চলতে হবে আমাকে, তো আমার চলার জন্য আমি তো আসলে ওইভাবে কিছু শিখে উঠতে পারিনি। না আমি একজন ডক্টর, না আমি একজন উকিল, না আমি একজন পাইলট, না আমি একজন আর্মি অফিসার, তাই না? আমার শিক্ষাটা হচ্ছে আমি একজন অভিনেত্রী, তো অভিনয়টা আমার জীবনের শেখা, যা শিখেছি সেটাকে কিছুদিন রপ্ত করতে চাই। তো তার জন্য এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি জয়, যার জন্য আমার লাইফে অনেক চেঞ্জেস চলে আসলো, আমি অনেক হ্যাপি এই চেঞ্জের জন্য। তো ওকে ভালো কিছু করতে চাই, আর সাথে সাথে ভালো তার মুখে বললে হবে না,
করে দেখাতে
হলে অবশ্যই টাকা পয়সার দরকার হয়, তার জন্য হয়তো বা যা শিখেছি সেই কাজটাকে রপ্ত করব। এটাই আপাতত ভবিষ্যৎ প্ল্যানিং, আর কিছু না।
শুভকামনা থাকলো আপনার জন্য, জানি আপনার ইচ্ছা আপনার মনোবাসনা পূর্ণ হয়। শ্রোতাদের উদ্দেশ্য বলছি, এতক্ষণ আমরা কথা বলছিলাম, কি বলছিলাম, কিভাবে বলছিলাম, কি জানলাম, কি জানাতে পারলাম, সবকিছু আপনারা শুনতে পেরেছেন, দেখতে পেরেছেন। আমরা আরো কিছুটা সময় আছে, রাত 2টা পর্যন্ত আমরা আছি। অসংখ্য এসএমএস আমাদের জমা হয়ে গেছে, অসংখ্য কমেন্টস আমাদের এসেছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। এই মুহূর্তে অপুকে আমার বিদায় জানাতে হবে, কিছুক্ষণ বিরতির পর আমি ফিরে আসছি, তসমিকে রেখে যাচ্ছি, আমি ফিরে আসছি, আপনাদের সাথে তখন কমেন্টস এসএমএস নিয়ে আলোচনা হবে। এবং আমাদেরকে বেশি বেশি করে এসএমএস করুন, আমাদের পোস্ট যেটি ফেসবুক লাইভে দেওয়া আছে সেটিকে শেয়ার করুন, অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ যেটি facebook.com/ilovedhakaefm পোস্টগুলোকে শেয়ার করুন। ফিরে আসছি একটু পরে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
আমার এটা খাস পেছনে ফেলে তুমি পাশে হাঁটছো আমার এক আকাশ পেছনে ফেলে আমাদের পথে দুজনে আঙুলে আমাদের পথে দুজনে আঙুলে
তুমি পাশে হাঁটছো আমার এক আকাশ পেছনে ফেলে তুমি পাশে হাঁটছো আমার
আলোশ দুপুরে ব্যস্ততা তোমাকে ঘিরে আমরা হারিয়ে যাই মানুষের ভিড়ে
আলোশ দুপুরে ব্যস্ততা তোমাকে ঘিরে আমরা হারিয়ে যাই মানুষের ভিড়ে আমাদের পথে দুজনে আঙ্গনে
তুমি পাশে হাঁটছো আমার বেঠ আকাশ পেছনে ফেলে
তুমি পাশে হাঁটছো আমার
যেন আলো
আমি
পাশে হাঁটছো আমার ভেজা ঘাস পেছনে ফেলে তুমি পাশে হাঁটছো আমার ভেজা ঘাস পেছনে ফেলে
তুমি পাশে হাঁটছো আমার ভেজা ঘাস পেছনে ফেলে
Music every day. This is Taka FM 90.4.
Aaj banglar jole banglar hawate বাংলাদেশী সদ্য পথে বাংলারি জানে বাংলার হামতে বাংলাদেশী সদ্যপথে নদীর বুকে যত্ন হাতে মুকুট ধরে আমার নদী ধারে জলে ভেজে দুঃখ দেতা যায় হারিয়ে মন জানাতে বাংলার হাওয়াতে বাংলাদেশী
বন্ধু বান্ধবী পরিবার আর আপনার পরাণ পাখি যান সবাই মিলে শুনতে পাতুন আপনার গান
ওস্তাদ শুনবোটা কি
শুনবো ভালোবাসার রঙিন চশমা বন্ধুদের প্যারা সবাইকে ম্যানেজ করতে বুদ্ধি লাগে প্যারা সাথে গান বাজনা ধুমধারাক্কা তারকার সাথে জম্পেশ আড্ডা
কিন্তু স্যার আমাদের কথা বলবো কই আর শুনবো কই
ঢাকা FM 90.4 সবার জন্য আনছে এবার
কি কি কি
হ্যালো চেক এখন থেকে প্রতি শুক্রবার রাত 9টায় আমি বাসা থাকবো হ্যালো চেক নিয়ে হ্যালো চেক এবার বলো
দিস ইজ ঢাকা FM 90.4
Oh
প্রয়োজনে আরো দেব বাধা বেড়ে সম্মান জমির ইতিহাস ভুলে যাও চিরতরে ভুলে যাও ভুলে যাও চিরতরে ভুলে যাও ভুলে যাও আমরা এই দেশটাকে কতটুকু ভালোবাসি প্রগতির এই পৃথিবীতে সার্বভৌমে নহিয়ান আমরা হয়েছি চিরদিন রাখব সে সম্মানের আমলান প্রগতির এই পৃথিবীতে সার্বভৌমে নহিয়ান আমরা হয়েছি চিরদিন রাখব সে সম্মানের আমলান জাতির বীর সৈনী আজ বিজয়ের পতাকা তুলে নাও নিজে হাতে তুলে নাও নিজে হাতে তুলে নাও আমরা এই দেশটাকে কতটুকু ভালোবাসি নিজেকে প্রশ্ন করে তুলে নাও যদি সত্যি ভালোবেসে থাকি তবে শত্রুর কালো ছায়া এ জাতির বুদ্ধিকে মুছে দাও চিরতরে মুছে দাও মুছে দাও চিরতরে মুছে দাও আমরা এই দেশটাকে কতটুকু ভালোবাসি নিজেকে প্রশ্ন করে তুলে নাও যদি সত্যি ভালোবেসে থাকি তবে শত্রুর কালো ছায়া এ জাতির বুদ্ধিকে মুছে দাও চিরতরে মুছে দাও মুছে দাও চিরতরে মুছে দাও আমরা এই দেশটাকে কতটুকু ভালোবাসি এই দেশটাকে কতটুকু ভালোবাসি এই দেশটাকে কতটুকু ভালোবাসি
ভালোবাসার বাংলাদেশ
the original guru is back.
That's right, dear listener. Dhaka FM tune করে আছেন এবং 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 90.4 যেটা হচ্ছে Dhaka FM এর frequency. তাসমি আছি তোমাদের সাথে ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে সেই সাথে কিন্তু গুরু আছেন তোমাদের সাথে. আমরা এতক্ষণ শুনছিলাম বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথা. তিনি তার ভালো লাগা ভালোবাসার কথাগুলো বলছিলেন. মাঝে মাঝে বিশেষ কিছু মানুষ আমাদের সাথে থাকে, তাই না? আর আপনিও কিন্তু হতে পারেন বিশেষ কেউ যখনই আপনি ঢাকা এফএম 90.4 এ ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে হট সিটে চলে আসবেন, হয়ে যাবেন না পুরো বাংলাদেশের জন্য বিশেষ কেউ এবং বাংলাদেশের 14 কোটি মানুষ আপনাকে শুনবে, পাশাপাশি বাংলাদেশের পাশের মানুষগুলো শুনবে, যারা বাংলাদেশের বন্ধু কিংবা বাংলাদেশের যারা প্রবাসী আছেন সে সকল বন্ধুরা কিন্তু আপনাকে শুনতে পারবেন. যদি আপনি আপনার ভালোবাসার কথা ঢাকা এফএম 90.4 এ এসে শেয়ার করতে চান ভালোবাসা বাংলাদেশ অনুষ্ঠানে, আপনাকে যে ছোট্ট নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে ট্যাগ করবেন ওজি, যে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার কারেন্ট লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে. এবং পাশাপাশি আমরা একটা পোস্ট কিন্তু করেছি আমাদের ফেসবুকের ফ্যান পেজে, যার লিঙ্কটা হচ্ছে facebook.com/ilovedhakafm, যেটা ঢাকা এফএম এর ওয়ান এন্ড অনলি রিয়েল ফ্যান পেজ. সেখানে দেখবেন যে পোস্টগুলো আমরা করেছি অথবা লাইভ একটি ভিডিও গিয়েছে আমাদের ফেসবুক ফ্যান পেজ থেকে, সেটাও কিন্তু চাইলে খুব বেশি বেশি আপনাদের ওয়ালে পাশাপাশি আপনাদের বন্ধুদের ওয়ালেও শেয়ার করতে পারেন. যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য.
রাত্রবেলা আমি দেখতে পাচ্ছি আমাকে আমাদের অনেকগুলো বন্ধু আমাদের পোস্টটা শেয়ার করেছেন। দেখতে পাচ্ছি তানজিবা মাহমুদ শেয়ার করেছেন বেশ কিছুবার, আমাদের পোস্ট শেয়ার করেছেন নয়ন তারা, বা বেশ সুন্দর একটি নাম। আরও শেয়ার করেছেন আমাদের পোস্ট রাজু সিদ্দিকি এবং আচ্ছা আচ্ছা ভালোবেসে করিনি ভুল আমাদের পোস্টটা বেশ কিছুবার শেয়ার করেছেন। আবার বলেছি বন্ধুদেরকে যে আপনারা যদি আমাদের ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে এসে হসপিটে বসতে চান এবং বাংলাদেশকে আপনার ভালোবাসার গল্প বলতে চান কিংবা কাউকে প্রপোজ করতে চান, আপনাকে যেটা করতে হবে আপনাদের মোবাইল ফোনের ম্যাসেপশনে গিয়ে ট্যাপ করতে হবে ওডি, দেন স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার কারেন্ট লোকেশন, স্পেস দিয়ে আপনার কথাবার্তা লিখে পাঠিয়ে দিতে হবে 16260 এই নাম্বারে। থাকি আছি আপনাদের সাথে। ওয়েল হৃদয় খানও কিন্তু আমাদের সাথে আছেন, তিনি কমেন্ট করেছেন, সজীব হোসেন রাজু আছেন, এম ডি তসলিম হোসেন আছেন, এবং কিছুক্ষণের মধ্যেই আপনাদের যে শত প্রশ্ন ভালোবাসা নিয়ে, ভালো লাগা নিয়ে, আর কি বলবো যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে, মনের মানুষের সাথে কি করবেন না করবেন, এই সকল প্রশ্নের কিন্তু উত্তর দিতেই আপনাদের সবার প্রিয় গুরু রাজগুরু কিন্তু এসে আপনার সঙ্গে কিছুক্ষণে বসে কিন্তু আপনাদের ভালোবাসার কথাগুলো নিয়ে প্রশ্ন উত্তর দিবেন, এবং সেই সাথে কিন্তু কীভাবে প্রপোজ করতে পারেন সেই কথাগুলো কিন্তু বলতে পারেন, তাই না? অনেকগুলো বন্ধু দেখতে পাচ্ছি আমাদের পোস্টে ঢাকা এফএম 90.4 ফ্যান পেজে কমেন্ট করেছেন যে আজকে অনুষ্ঠানটা শুনতে কেমন লেগেছে। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে টেক্সট করেও জানাতে পারেন যে আমাদের আজকের অনুষ্ঠানটা শুনতে কেমন লাগছে, এবং লেগেছে যারা এই মুহূর্তে যাদের হাতের কাছে ইন্টারনেট নেই তাদেরকে বলছি খুব দ্রুতই কিন্তু আপনারা আপনাদের হাতের কাছে ইন্টারনেট পেয়ে যেতে পারেন একেবারে। তাই আমরা একটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি। এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611337 এই নম্বরে। আমি নাম্বারটা আবারও বলছি 09611337 এই নম্বরে। ফেসবুকে আমাদেরকে কমেন্ট করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা আবারও জানিয়ে দিচ্ছি, facebook.com/ilovethakasem এখানে একটা পোস্ট আমরা অলরেডি করেছি এবং পাশাপাশি ফেসবুক লাইভে ভিডিও আছে, সেখানে কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে আমাদের আজকের অনুষ্ঠানটা শুনে কেমন লেগেছে, অপু আপুকে শুনে কেমন লেগেছে, পাশাপাশি আপনারা আপনাদের ভালোবাসা ভালো লাগার কথাগুলো সব কিছু আমাদেরকে বিনা দ্বিধা দ্বন্দ্বে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, পোস্ট করে জানাতে পারেন। সেই সাথে আবারও জানিয়ে দিচ্ছি কীভাবে আপনি আমাদের ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান না আপনার ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে এসে জয়েন করতে পারেন। সিম্পল একটি নিয়ম, আপনার মোবাইল যে ফোনটি আছে যেটা যে আপনি একটা ভালোবাসার মানুষের সাথে খুনসুটি করে থাকেন সেই মানুষটাকে যেই মাধ্যম দিয়ে কথা বলেন সেই মাধ্যমটির কথাই বলছি আপনার হাতে যেটি আছে, আপনার মোবাইল ফোনে মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন ওজি, দিয়ে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। এই মুহূর্তে আমি আবারও একটা ছোট্ট গানে চলে যাচ্ছি এবং এই গানের পরে কিন্তু ফিরে আসছি আপনাদের সাথে আবারও আপনার কথাবার্তা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আড্ডা দিতে, কথা বলতে উইথ ইউ গুরু, দ্য ওয়ান অ্যান্ড অনলি গুরু। শুনবো অসম্ভব সুন্দর একটি গান, জমিন বা ইমন চৌধুরী ফিচারিং রাফাত খান, এনজয় ভালোবাসার বাংলাদেশ।
পরের দাদা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের দাদা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। Thank you.
আমি তো সেই ঘরের মালিক নই, পরের সাদা পরের জমির ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
ভালোবাসার বাংলাদেশ
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক।
তারকা হোক অথবা আমজনতা হোক, ভালোবাসার কথা বলতে ভয় কোথায়? ভালোবেসেছি, কোনো অন্যায় তো করিনি। আর সেই ভালোবাসার কথা যদি আপনি জানাতে চান সরাসরি স্টুডিওতে এসে গুরুর সামনে বসে, তাহলে যা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে ওজি স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260। এই নম্বরে আমি আবারও বলছি, আপনি যদি আগামী পর্বে আপনার ভালোবাসার কথা জানাতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে ওজি স্পেস আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন, কোথায়? 16260। এই নাম্বারে ভালোবাসা কোনো অন্যায় নেই, ভালোবাসা কোনো দোষ নেই, ভালোবাসা অনেক শুদ্ধ। ভালোবাসা নির্ভর করে আমাদের কিছু সিদ্ধান্তের উপর। সেই কথাই আজ আমরা জানতে পেরেছি আমাদের চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছ থেকে। অনেকেরই ধারণা থাকে যে, যেটা শুরুতেই বলেছিলাম যখন অপুর সাথে কথা বলছিলাম, যে শুরুতেই বলেছিলাম যে যারা সেলিব্রিটি, যারা তারকা, তারা ভালোবাসতে জানে না, তাদের সংসার টেকে না, কিংবা তারা ভালোবাসার কথা বলতে ভয় পায়। আশা করি আজ আমাদের অনুষ্ঠানটি যারা শুনেছেন এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা দেখেছেন তাদের কাছে সব বিষয়গুলো আজ পরিষ্কার হয়ে গেছে। অপু যেভাবে বলেছে তার পুরো ভালোবাসার ঘটনাচক্র, সন্তানকে নিয়ে কথা, তার বিয়েকে নিয়ে কথা, তার পরিবারকে নিয়ে কথা, তার শ্বশুর শাশুড়িকে নিয়ে কথা, আমার মনে হয় এর আগে কখনো এত বিস্তারিত আলোচনা হয়নি তাদের ভালোবাসাকে নিয়ে অথবা তার ভালোবাসাকে নিয়ে। আপনি কেন ওয়েট করছেন আপনার ভালোবাসার কথা জানাতে? চলে আসুন, হরসিট আপনার জন্য ওয়েট করছে, গুরু আপনার জন্য ওয়েট করছে। ওজি স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বার, এবং আমাদের ফেসবুক ফ্যান পেজ যেটি facebook.com/ILoveDhakaFM, সেখানে ইতিমধ্যে যে লাইভটি পোস্ট হয়ে গেছে সেটি আপনারা শেয়ার করতে পারেন, অন্যান্য যে আমাদের পোস্টটি আছে সেটিকে শেয়ার করতে পারেন, কমেন্টস দিতে পারেন, SMS করতে পারেন। আপনাদের অপেক্ষায় আছি রাত দুটো পর্যন্ত। কিছু কমেন্টস অথবা কিছু SMS যদি আমরা পড়ি তাসমিয়া।
একেবারে তাই গো, দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু বন্ধু, অনেক 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 বন্ধু আসলে গুলো আমাদের কমেন্ট করেছে। রাজা মৃদু জানিয়েছেন বা জানতে চেয়েছেন যে উপবিশ্বাস আপনি যাই করুন না কেন, আপনি আচ্ছা ঠিক আছে, আপনি খুব ভালো একটি কাজ করেছেন, অনেক ভালো লেগেছে আপনার কমেন্টটা পড়ে। এবং কাব্যনীর বলছে তোমাদের ভালোবাসা আর পদ্ম পাতার জল এক মুহূর্তে গড়িয়ে পড়ার মতো। গুরু আপনি এই ব্যাপারটাকে কিভাবে?
আমি আজ কোনো কথা বলবো না, তার কারণ হচ্ছে যে অপু তার ভালোবাসাকে নিয়ে যত ধরনের কথা বলা উচিত ছিল, আমি এই অনুষ্ঠানের পরিচালক হিসাবে গুরুর দায়িত্ব থেকে যা করা উচিত ছিল আমি চেষ্টা করেছি সকল ধরনের কথা তুলে ধরার জন্য, এবং আমার মনে হয় যে অপু কোনো কথা গোপন রাখেনি যতটুকু বলা সম্ভব একটি গণমাধ্যমে। কারণ আমাদের কিন্তু এটা ভুললেও চলবে না যে তারকা হলেও তারও কিন্তু একটি ব্যক্তিগত জীবন আছে, প্রত্যেকটি মানুষই মানুষ, তারকা হোক, গায়ক হোক, আমজনতা হোক, এটি যার যার আসলে প্রফেশন, যে যে কাজকে করে। কিন্তু সর্বোপরি একটি কথা সত্য, প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত কিছু জীবন আছে যেখানে খুব বেশি হস্তক্ষেপ করা আমাদের কারোরই উচিত নয়। তারপরও অনুষ্ঠানের স্বার্থে, ভালোবাসার স্বার্থে, সত্যতার স্বার্থে অপচেষ্টা করেছে, আমি চেষ্টা করেছি ভালোবাসার সাত কাহনকে, খোলা খাতাকে তুলে ধরতে সবার সামনে।
অনেক ধন্যবাদ গুরু। গুরু আপনার কাছে আরেকটি বিশেষ প্রশ্ন, যে প্রশ্নটা মানে আমার মনে হয় ভ্যালেন্টাইন ডে তো চলে গেছে, ভ্যালেন্টাইনের জন্য খুব উপযুক্ত একটি প্রশ্ন, তারপর সবসময় চলে। রুমানুর রহমান রুমন বলছেন যে গুরু আমি একজনকে ভালোবাসি কিন্তু কিভাবে যে বোঝাবো তাকে এই কথাটা খুঁজে পাচ্ছি না। গুরু এটা কিন্তু অনেক মানে একটা অনেক সময় মনে হয় ইটস আ সিলি কোয়েশ্চেন, বাট যখন প্রেমে পড়ে তখন কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন হয়ে যায় যে মানে বোঝাতে পারে না এটা কেন হয়।
ওই যে বলে না যে প্রেমে পড়লে বোকা হয়ে যায়, তো বিষয়টি হচ্ছে এটা যারা বোকা হয়ে যায় প্রেমে পড়লে তারা হয়তো তখন আসলে কোনো সমাধান খুঁজে পায় না যে প্রকাশ করবো কিভাবে। খুব সহজ, আমি ভালোবাসি, যে শুরুতে বললাম কোনো অন্যায় করিনি, হোক সে না তারকা হোক সে আমজনতা, আমি ভালোবাসি, সোজাসাপটা বলে দাও, এটা আমার স্টাইল, ইটস গুরু স্টাইল, যে সোজাসাপটা বলে দাও, তুমি যদি ভালোবেসে থাকো সোজাসাপটা বলে দাও, দেখো না কি বলে। কারণ যত বেশি ভাববে এমনও হতে পারে তুমি ভাবতে ভাবতে তোমার ভালোবাসার মানুষটা অন্য কারোর হয়ে গেছে, তো সেই সুযোগটা অন্য কাউকে দিও না, তুমি সরাসরি বলে ফেলো যদি তোমার ভালোবাসার সত্যতা থাকে। মনে রাখবে যদি তোমার ভালোবাসার সত্যতা থাকে। আমার মনে হয় তাসমি আজ আমার বেশি কিছু বলার নেই, কারণ যা বলা ছিল, যা উদ্দেশ্য ছিল আমাদের তারকাকে নিয়ে, তার ভালোবাসাকে নিয়ে চেষ্টা করেছি। শ্রোতারা ফেসবুকের মাধ্যমে দর্শক হয়ে দেখতে পারবে, শুনতেও পারবে, আর যারা রেডিওতে শুনেছে ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং আবারও বলতে চাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে, যদিও কালকে চলে গেছে, মানে কাল না ইনফ্যাক্ট দুদিন হয়ে গেছে, তোমাদেরকে অনেক ভালোবাসি, সবসময় ভালোবাসি, সবসময় ভালোবাসবো। ভুল ত্রুটি প্রত্যেকটি মানুষই করে, প্রত্যেকটি মানুষের জীবনেই ভুল ত্রুটি থাকে, বাট আমাদের এই অনুষ্ঠানটি করার উদ্দেশ্যই হচ্ছে যে এই অনুষ্ঠানটি থেকে শুনে, সেটি সেলিব্রিটি হোক, সেটি আর সাধারণ মানুষ হোক, কারোর জীবন থেকে যদি সে তার জীবনকে পাল্টাতে পারে, সে তার জীবনের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একটু হলেও সচেতন হতে পারে, তাহলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা, গুরুর সার্থকতা। আজকের মতো আমি বিদায় নিতে চাই, আগামী পর্বে আবারও কোনো বন্ধুর সাথে হটসিটে কথা হবে, তার ভালোবাসার সাত কাহন শুনবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। গুরু আপনাদের পাশে ছিল, পাশে আছে, সারা জীবন আপনাদের পাশে থাকবে। তাসমিয়া আছেন রাত দুটো পর্যন্ত। শুভরাত্রি আমার পক্ষে।
Exclusively on FusionBD.com.